This track was downloaded from fusionbd.com.
তার আগে যে 15 মিনিট সময়ের জন্য অপেক্ষা ছিল সে মানুষটাই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণা ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাই।
ধন্যবাদ।
জি, আপনি বলতে চাচ্ছিলেন যে আপনার জীবনের কথা, যে যেটি আপনার জীবনের সবচেয়ে বড় একটি ক্ষতিতে পরিণত হয়েছে, একটি বুঝে অথবা না বুঝে একটি উদ্যোগ নিতে গিয়ে। আপনি আপনার মতো করে শুরু করুন প্লিজ।
সেটা হচ্ছে আমার নিজের জীবনের একটা ভুল, যে ভুলের জন্য আজকে আমার এই নিষ্পাপ মেয়েটি তেলে তেলে ভুগছে। ও যখন অনেক শুকনা তখন
তখন একদম শুকনা ছিল।
আচ্ছা, বিয়ে শাদী আসলে আর কি ওই শুকনার জন্য হইতো না।
আচ্ছা,
এরকম করতে করতে তো মায়ের মন বুঝতে পারেন যে কেমন লাগে যখন আত্মীয় স্বজনরা বিয়ে দিয়ে একদম ঠিক হয়ে যায়, সেটা ওই শুকনোর কারণে হয় না। তখন মানে খুব খারাপ লাগে। আমার পাশের বাড়ি আবার ওর চাচাতো বোন, ওরা আবার ওই ওষুধ গুলো খাইছে। তখন বলছি তোমরা
কিসের ওষুধ, মানে শুকনা থেকে মোটা করার ওষুধ?
হ্যাঁ।
আচ্ছা,
ওদের বলছি তোমরা এরকম হয়েছো কেমন করে? বললো যে আমরা একটা রুচি হওয়ার ওষুধ খাই। বললাম আমার মেয়েটা তো খায় না, তোমরা ওষুধটা আমাকে দিও।
আপনার মেয়ের উপর বিয়ে আসছে, বিভিন্ন জায়গায় কথা চলছে, ফাইনাল হতে যাবে, কিন্তু মেয়েকে দেখে এত বেশি শুকনা, এত বেশি ক্ষীণকায় যে তাকে দেখে তারা পিছিয়ে যায়, বিয়ে সম্পর্কটা ভেঙে দেয়। তখন মায়ের মন চিন্তা করে যে কিভাবে তাকে মোটা করা যায়। দিয়ে আপনি খোঁজ লাগান এবং খোঁজ আনতে পারেন যে এরকম একটি ওষুধ খেয়ে মোটা হওয়া যায়। তারপর
বললাম যে তোমরা আমাকে দিও, ওরে খাওয়াই। পরে খায়, বেশ খাইতেছে। তখন দেখা
কি ধরনের ওষুধ এইটি?
এটা কি ডেকাসন না কি নাম সেটা জানি,
ডেক্সাসল। এইটি কি, এটি তো কোন রকমের মানে বাংলাদেশের রেজিস্টার্ড কোন মেডিসিন না বলেই আমি যতটুকু বুঝি।
ইন্ডিয়া থেকে আসে
এবং ইন্ডিয়ার অনেকগুলো ওষুধ কিন্তু এদেশে বাজেয়াপ্ত করা হয়েছে, এদেশ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, এটা পারমিটেড না। এবং গত 7 দিন আগে একটি টেলিভিশন রিপোর্ট করলো এটির উপরে, যে ধরনের অনেকগুলো ওষুধ আসে যেগুলোকে সিল করে দেওয়া হচ্ছে সব কোম্পানিগুলোকে, যারা কোম্পানি না, যেসব সোল এজেন্ট আছে যারা এই ওষুধগুলোকে নিয়ে আসে। এইরকম একটি নিষিদ্ধ ওষুধ চোরাকারবারিদের হাত দিয়ে বাংলাদেশে এসে পৌঁছায়, এরকম একটি ওষুধ, তাই তো? আচ্ছা, এত ডিটেলস আপনাদের অবশ্য জানার কথা না, পরে হয়তো জেনেছেন।
জানি না বলে তো এরকম।
তারপরে সেই ওষুধটা খেলেন,
ডেক্সাসল হয়তেছে, বেশ খাচ্ছে।
কি সিরাপ ধরনের?
না না না, একটা ছোট
ট্যাবলেট। আচ্ছা,
পরে রাত চোট দেখে ও তো রাত্রে শীতের দিনে ভাতই খায় না, দেখা গেল যে ও অনেক ভাত খাইতেছে। আমি বললাম তো ওষুধে কাজ হয়েছে।
আপনি চিন্তা করছেন যে মোটা করা তো না, বরং চিন্তা করছেন ক্ষুধা বাড়ানোর একটি ওষুধ।
হ্যাঁ, তো ক্ষুধা লাগলি তো।
আচ্ছা, তাহলে স্বাস্থ্যটা ভালো হবে।
পরে আস্তে আস্তে এরকম করতে করতে যখন অনেক মোটা হয়ে গেল বা শারীরিক সমস্যা দেখা দিল, তখন ওদেরকে গিয়ে বললো যে তোমরা যেগুলো খাও বা আমি খাই, এটার জন্য কি কোনো ভালো ডিম দুধ বা প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে? ওরা বললো না, এসব খাইতে হবে না, তাহলে আর ওগুলা খাবো কেন? তারপর যখন শারীরিক প্রবলেম শুরু হয়েছে।
রূপা, কি ধরনের সমস্যা হতো যখন আপনি ডেক্সাসল খেতেন, কি সমস্যাগুলো কি ধরনের হতো?
ওষুধটা খাওয়ার পরে আগে আমার একটা সমস্যা ছিল, মানে শরীরটা খুব তাপ থাকতো, পরে ওষুধ খাওয়ার পরে মানে অনেক আরাম লাগতো, শরীরটা ঠান্ডা হয়ে যায়। তারপরে এক বছর পর মানে দেখা দিল যে আমার একটা সমস্যা,
ওষুধের এই ধরনের সাইড ইফেক্ট শুরু হয়ে গেছে।
তখন বলে কি না এটা আমাদেরও প্রবলেম হয়, ঠিক হয়ে যাচ্ছে না। পরে আমি
যারা বিক্রি করছে তারা বুঝাচ্ছে, যাদের পরামর্শ খেয়েছিল
কই থেকে আনছে আমি
ওটা বলে না, ওরা ওটা বলে না।
তারপরে আমি মানে আম্মাকে নিয়ে আমি মির্জাপুর গেছি, ওখানে যাই বলে ওষুধ এনে খাইছি, তারপরে ঠিক হয়েছি। আবার তার 5 মাস পরে আবার আমার পায়ে একটু সমস্যা দেখা।
আপনি কি তাও ওষুধ খাওয়াটা কন্টিনিউ করছিলেন?
ওই 1-1.5 মাস খাইছিলাম,
তারপর আর কন্টিনিউ করেনি। আচ্ছা, তারপর?
তারপর মানে পায়ে ব্যথা, অল্প ব্যথা, খুব একটা ব্যথা না, এই নার্ভে একটু টান লাগত, ব্যথার কথা বলি মানে কিছু বলে না। বলে না, তারপরে আস্তে আস্তে মানে ওষুধ খাই, মানে কিছু হয় না, পরে ডাক্তারি পারমিশন ওষুধ খাই, কিছু হয় না, ধরতেও পারে না
যে কেন পায়ে ব্যথা হচ্ছে, সেটাও কোনো ভাবে ধরতে পারছে না,
ধরতে পারছে না। তারপরে আস্তে আস্তে মানে প্রচন্ড ব্যথা, একদিন আমি কান্না করছিলাম,
জি
কান্না করছিলাম, পরে ওই কান্না শুনে অনেকে বলে যে হসপিটালে যাও, পরে ঢাকা আসছি, ঢাকায়ও কেউ ধরতে পারে নাই, পরে মির্জাপুর যেয়ে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে ওইখানে মানে ধরা পড়ছে।
কি ধরনের সমস্যা?
যেটা খাইলে এই সমস্যা হয়, আর হাড় ক্ষয়ে গেছে,
হাড় ক্ষয়ে গেছে,
হাড় ক্ষয়ে গেছে, ওইখানে ভিতর দিয়ে নাকি পানি ঢুকছে, হাড়টা ক্ষয়ে যায়, ওষুধে প্রচুর পানি হয়েছে, তো মোটাটা তো কিছু না,
আচ্ছা
এটা পানি। পরে ওনারা বললো যে আপনারা তাড়াতাড়ি এতে যান না, অপারেশন করানোর জন্য সমস্ত ব্যবস্থা নিছে, জোড়া রক কাটবে পায়ের। তখন কিছুই আমি বুঝি না যে কি বলে রক কাটবে কিভাবে, যাকে ডাক্তারের ব্যাপার ওরা ভালো বোঝে। পরে ওনারা বড় ডাক্তার যে আসছে তখন মানে সব রেডি করছে, পরে বলতেছে রোগীর মা কই, যে আমি তো এখন পৌঁছাইতে পারি নাই হাসপাতালে। পরে ওনারা যা তাড়াতাড়ি ঢুকছে, ওনার অপারেশন ঢুকে যাবে আর কি, চা খাচ্ছে, তখন আমি আর কি দৌড়ে গিয়ে দেখা করছি, তখন বললো যে আপনার মেয়ে তো সর্বনাশ করে ফেলছেন, এই মেয়ের তো অন্যরকম অবস্থা, এখানে অপারেশন করা হবে না, আপনি এই মুহূর্তে এখনই যে লেবেট হাসপাতাল থেকে এক্স রে করে নিয়ে আসেন। পরে সেদিনে গেলাম ওইখানে যাই আর কি, আগে এক্স রে করলাম, পরে রিপোর্টটা আবার পরের দিনে নিয়ে আসলাম, আইসা দিলাম, পরে বললো যে আপনারা পঙ্কু হাসপাতালে আর তাড়াতাড়ি ভর্তি করেন, এই মেয়ের কিন্তু আর বাঁচানো সম্ভব না,
বাঁচানো সম্ভব না,
সম্ভব না, ওকে তাড়াতাড়ি ভর্তি করেন। পরে ঢাকায় আমার বোন আছে, বোনকে বললাম, ও পঙ্গু হাসপাতালে নিল না, ও নিল সরোয়ারদিতে, সরোয়ারদিতে নিল, তা পিজি হাসপাতালে নিল, পিজি হাসপাতালে ভর্তি করা হইলো, ওরে আসল জায়গায় কিন্তু যাওয়া হইলো না, পিজি হাসপাতালে এক মাস ওকে রাখা হলো, তারপরে ওইখানে গিয়ে ওনারাও কিছু করতে পারলো না, ওনারাও কিছু, আর এত অবহেলা অবজ্ঞা ওই ডাক্তার করছে ওরে, মানে এতক্ষণ মনে হয় যে পৃথিবীতে হয়তো কেউ নাই, যার মাধ্যমে ভর্তি করছি উনি মানে অন্য রোগী দেখে ওর দিকে তাকায় না, বুঝতে পারি না ডাক্তারদের ব্যাপার। আমরা তো বলছি যে আমরা নকুল কুমার দত্তের আর কে এন কে দত্তের মাধ্যমে আমরা আসছি, উনি তাহলে এখন কি হলো, ওই ওনার যে জুনিয়র ডাক্তার আছে ওরা আবার ওনার আন্ডার দেয় নাই, কারণ উনি সঙ্গে সঙ্গে অপারেশন করে ফেলবে, কিন্তু ওরা চাচ্ছে যে এই বয়সের মেয়েটাকে অপারেশন করলে ভালো হবে না, আর ওইখানে ওই রকম ধরনের কোনো মেশিনই নাই, এই জন্য ওনারা হয়তো দেয় নাই ওনার আন্ডারে, সেই অভিমানে ওর কাছে যায় না। তখন থেকে আমার একটা আঘাত লাগে, পিছিয়ে পিছিয়ে আমি ডাকলাম যে স্যার আপনি রোগী দেখেন, সে মুখ ঘুরিয়ে নিল, তখন খুব আঘাত লাগলো যে কি ব্যাপার, একটা ডাক্তার হোক না অন্যের আন্ডারে, তারপর তো তার দেখা উচিত, এই মানে দেখলো না। পরে ওই যে জুনিয়র ডাক্তাররা ওরা এসে বললো যে আপনি এক কাজ করেন, পঙ্গু হাসপাতালে নিয়ে যান, এখানে চিকিৎসা ভালো হবে না, হয়তো কম দামে একটা বল লাগিয়ে দেবে, তাতে দেখবেন যে মেয়েটা অন্যভাবে হাঁটাহাঁটি করছে, বাঁকা হাঁটছে, তখন কিন্তু আপনারা এই দুঃখ সহ্য পারবেন না। পরে পঙ্গু হাসপাতালে আমার খালা আমার বোনের জামাই গেল, সেখানে গিয়ে অনেক টাকা আর কি, ওখানেও নন সিমেন্টে করবে, ওখানেও ভালো হবে না, ইনফেকশন হবে,
আচ্ছা
এই ধরনেরও হবে, তখন আর কি ওইখানেও হলো না, ওইখানেও করা হলো না, আর অনেক টাকা প্রবলেম হলো, যাকে করা হলো না, আর বিশেষ করে ইনফেকশন হবে ওই ভয়ে করানো হলো না। পরে ফিরে আসলাম যে লেবেট হাসপাতালে, ও আমার এক মুক্তিযোদ্ধা ভাই আছে, ওনার কাছে গেলাম যে আমরা কিভাবে এই চিকিৎসা করতে পারি, তখন বললো যে লেবেট হাসপাতালে ডাক্তার আমাদের স্যার আছে, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি ভালো বলতে পারবে, ওনার কাছে যাও। পরে গেলাম সেখানে লেবেট হাসপাতালে, ওখানে গিয়ে যাওয়ার পরে ওকে দেখেই তো মানে ওনাদের এত খারাপ লাগছে যে এরকম একটা মেয়ে এই বয়সে এইরকম অবস্থা হয়েছে, এতদিন আসেন নাই কেন, মানে অনেক বুঝাইলো। পরে বললাম এগুলো সব ভাগ্য, পরে বললো যে এখনই ভর্তি করি, তা আমরা বললাম টাকার ব্যবস্থা করে নেই তারপর। পরে আসলাম ওর চাচা এমপি খন্দকার আব্দুল বাতেন, ওনার কাছে গেলাম, উনি ওনাকে বললাম যে আপনার কিছু করতে হবে না, আপনি শুধু আমাদের ওর আব্বু মুক্তিযোদ্ধা, তারপরেও এই সমস্ত সমস্যার কথা বলে আপনি করেন, একটু ই করেন, আমরা গণ হাসপাতালে গেছি, ওনারা বলছে যে এমপির মাধ্যমে আসেন, এমপির মাধ্যম ছাড়া এখানে যাওয়া যাবে না। পরে ঠিক
এখন বর্তমান অবস্থা কি তাহলে,
শেষ অবস্থা ও এখন আল্লাহর রহমতে খুব ভালো, এমনি কোনো প্রবলেম নাই, কিন্তু ও এখন মানে দৌড়ে রিক্সায় ওঠা ওঠা নামা বা নিচে বসা ভারী কাজ করা এসব করতে পারবে না।
সর্বশা করলে কত টাকা খরচ হয়েছে পারবা যে এই কাজগুলো করতে গিয়ে?
এই কাজগুলোর আগের গুলোর তো কোনো ঠিক নাই, মানে এই হাসপাতাল ওই হাসপাতাল এগুলোতে অনেক খরচ হয়েছে। তবে তাই যে থালেক তালুকদার যে ঢাকা অর্থোপেডিক্স ডাক্তার, ওনার ওখানে 50,000 টাকা খরচ হয়েছে ওই ইঞ্জেকশনের ব্যাপারে।
এখন কি হাঁটার ব্যাপারে কোনো সমস্যা আছে? একদম স্বাভাবিক, কোন রকমের শারীরিক কি কোন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া আপনার কাছে কিছু মনে হয়?
মানে
ওই ধরনের কোন রিয়াকশন আপাতত শরীরের মধ্যে নাই বলা যায়?
শুধু নিচে বসতে পারবো
না। নিচে বসতে পারবেন না?
ও চেষ্টা করলে বসতে পারবেন, কিন্তু জোর করে চেষ্টা করা নিষেধ।
পায়ে ভর দিয়ে বসতে পারবো না, এমনি ফ্লোরে বসতে পারি।
আচ্ছা,
আর অপারেশনটা করতে একটু লেট হয়ে গেছে।
রূপার এখন আনুমানিক বয়স কত? মানে কোন বয়সে ওকে খাওয়াইছিলেন আপনি ওইটা?
খাওয়াইছিলাম তো 20 বছরে, এখন 25 বছর।
25 বছর বয়স। এবং এই ঘটনাগুলো যখন ঘটে, এই বিষয়গুলো যখন হয়, তখন আমরা নিজেরাও জানি যে একটি মা তার সন্তানকে সব অর্থে সমস্ত দিক দিয়ে অনেক বড় করে অনেক ভালো করে দেখতে চান, অনেক দারুণ করে দেখতে চান।
হ্যাঁ, দারুণ করে দেখতে যে যেমন এরকম সর্বনাশটা আমি করে ফেলছি, এখন সেই অনুশোচনায় মানে আমার এত আঘাত লাগে যে বলতে পারেন, এই জন্য আমার এখানে আসা, এই ভালোবাসার বাংলাদেশে আসা, যে আমার মতো ভুল যেন এখনকার এই প্রজন্মের ছেলেমেয়েরা না করে, কারণ আমি এখন খুবই অনুতপ্ত। এই মেয়েটার জীবনটা আমি নষ্ট করে ফেলছি, আমি যদি এটা না খাওয়াতাম তাহলে এরকম হইতো না। তাই আমি সবাইকে বলতে চাই, এরকম ভুল যেন কেউ না করে, এরকম ক্ষতিগ্রস্ত যেন আর কোন মা না করে তার সন্তান।
আল্লাহ হয়তো, স্রষ্টা হয়তো অনেক আপনাদের প্রশ্নের সদয় ছিলেন, যে কারণে হয়তো এই এই পরিস্থিতি, 5 বছর কষ্ট হয়েছে আপনার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্ণা দিতে হয়েছে,
ভীষণ কষ্ট,
দেন দরবার করতে হয়েছে, টাকা খরচ হয়েছে, কিন্তু ফাইনালি রূপার বড় রকমের ক্ষতির হাত থেকে রূপা বেঁচে গেছে। কিন্তু সেই সময়টাতে আপনার এই অপরাধ বোধের মাত্রাটা তো খুব সুতীব্র থাকার কথা।
সুতীব্র ছিল, কিন্তু ওর বাবা যখন স্ট্রোক করে, প্যারালাইজড হয়ে যায়, তখন তার কোন দিকে আমি সামলাবো? মেয়ে তো তখন একেবারে অনেক বেশি খারাপ, উঠতে পারে না, বসতে পারে না, তখন কিরকম অবস্থা? তো ওর বাবা সেবা করবো না ওর করবো, মানে চিন্তায় মানে আমি তখন মনে হয় যে দিশেহারা, খুবই দিশেহারা। তারপর ওর বাবা যখন মৃত্যু হয়, ওর যখন শুনলো যে 6 লক্ষ টাকা লাগবে, মনে হয় এই চিন্তাতেই তার আর স্ট্রোক করে। তো সময় ও কাঁদতেও পারে নাই, বা আমিও তারে আর সময় দিতে পারি নাই। পিজি হাসপাতালে 1 মাস থাকার পর ওর বাবার খুবই খারাপ অবস্থা ছিল, তখন সে মারা গেল। তার সুখ যে আমি করবো সে সময়টা ছিল না, কারণ তখন মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি, যে চলে গেছে যাক, বর্তমান যে আছে যে সন্তান, তার মুখের দিকে তাকিয়ে আমি তার আমার হাজবেন্ডের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছিলাম।
রূপা, তখন তো বয়স খুবই কম, 20 বছর বয়স। এটি তো বয়স যখন সমস্ত বয়সের মধ্যে এজ গ্রুপগুলোকে আমরা চিন্তা করি, এই ক্লাস্টারে যারা পড়ে তারা সেই সময় আয়নার সাথে মনে হয় তাদের বন্ধুত্ব সবচেয়ে বেশি হয়, এবং আয়নার সামনে দাঁড়ালে সবসময় নিজেকে সেই রকম ভাবে দেখতে চায়। আর ঠিক সেই সময় নিজের সাথে ট্র্যাজেডি, এবং আপনার কাছে ভয় তৈরি হয়ে গেছে যে আদৌ আমি বাকি জীবনটা আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে কি, পঙ্গুত্বে জীবন আমাকে বরণ করতে হবে কি, নাকি স্বাভাবিকভাবে রূপা আমি এই পৃথিবীতে চলতে পারবো? এই কষ্টের সময়গুলো তো অনেক বেশি এলোমেলো করে রাখতো আপনাকে।
হ্যাঁ, আমি ভাবছি আর কখনো ভালো হবো না আমি, কারণ আমার প্রচন্ড পেন ছিল 3 বছর, মানে পায়ে যে প্রচন্ড পেন ছিল, কোনো ওষুধ খাইলেও যাইতো না।
এবং আপনার বাবা এদিকে চিন্তায় চিন্তায় নিজেকে শেষ করে দিলেন, আপনার মাও কষ্ট পাচ্ছে, আপনার কষ্ট দেখানোর জায়গাটাও সে অর্থে ছিল না। এমন তো অনেক রাত, এমন অনেক নিঃসঙ্গ সময় গেছে রূপা, যখন হয়তো আপনি আপনার কষ্ট একার মতো করে বৃষ্টি হয়ে ঝরেছে আপনার ভেতরে।
ওর এই বয়সে এত বড় হয়েছে, ওর জীবনে কোনো ভালোবাসা নেই কারো কাছ থেকেই না, শুধু অবহেলা অবজ্ঞা, শুধু যে ওষুধ খাওয়ার জন্য তা নয়,
এমনিতেই মানে শাসন, রক্তচক্ষু, কড়া শাসন, কারো সাথে কথা বলা, এখনো তো এখনো মোবাইলে যদি কারোর সঙ্গে কথা বলে সেটাও কারো সহ্য হয় না।
আমাদের সামনে যে রূপা বসে আছে বন্ধুরা, সবারই যেহেতু বর্ণনা দিই, রূপার আজকে বর্ণনা দিই। রূপার আমিও তো আসলে সৌন্দর্যের বর্ণনা হয়তো তো ডিটেইলস দিতে পারি না, বাট বলতে মন চাচ্ছে রূপার যে গায়ের কালার, অনেকে হয়তো ফর্সা হয়, উজ্জ্বল উজ্জ্বল শ্যামলা হয় বা কালো রঙের হয়, কিন্তু স্কিন যে উজ্জ্বল শ্যামবর্ণ তো বটেই, এটা ফর্সার মধ্যেই বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু স্কিনটা অনেক সুন্দর, অনেক দারুণ একটি স্কিন। এবং ওর মুখটা যে ধরনের চেহারা আমি আসলে দেখতে পছন্দ করি, অনেকে গোলাকার প্রকৃতির চেহারা দেখতে পছন্দ করে, আমার কেন জানি একটু শার্প এন্ড লুক হলে ভালো লাগে, ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে মনে হয় যে চেহারাটা একটু কাটা কাটা হোক, এইরকমই কিন্তু একদম কাটা কাটা চেহারার মুখাবয়ব। এবং সবচাইতে আরো ভালো লেগেছে ওর পোশাকটা, সালোয়ার কামিজ এবং উন্না সবকিছুতে গোল্ডেনের কিছু কিছু জায়গাতে কাজ করা আছে, কিন্তু বাকি জায়গাটা নেটের বলি সেটা নাকি তোরা?
হ্যাঁ,
নেটের নেটের জামা সালোয়ার কামিজ এবং ওড়না এবং পুরোটাই হোয়াইট, ওর কালারের সাথে ওর অ্যাটিটিউডের সাথে ওর অভিব্যক্তির সাথে দারুণ ভাবে মানিয়ে গেছে এই জিনিসটা। কিন্তু যে জিনিসটি বেমানান ছিল ওর জীবনটাতে সেটি হচ্ছে যে বাবার খুব অল্প বয়সে চলে যাওয়া, যে জিনিসটি বেমানান ছিল ওর জীবনে ওই ওষুধের নামে ঘাতক ওই বৃষ্টি ওই সময়ে তার গ্রহণ করা, না পাওয়ার নামে যে জিনিসটি কষ্টকর ছিল, যে সবচেয়ে কাছের মানুষজন যখন তার হাত ছেড়ে দেয় চলে যেতে হয় না ফেরার দেশে, তখন সত্যিকার অর্থে ভালো লাগার ভালোবাসার মানুষগুলো সেই অর্থে পাশে পাওয়া যায় না। এবং অনেক মানুষকে তখন পাওয়া যায় যারা আরোপিত হয়ে সামনের দিকে গিয়ে আসে, নিজেরা নিজেদের কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে, বাট সেই অর্থে তাদের কাছে সেই সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাওয়া যায় না। অনেক গ্রামদেশে কিন্তু একটা প্রবাদ আছে, হাস্যকর প্রবাদ, বাট বলতে কেন জানি মনে হচ্ছে যে বলে যে গরিবের বউ সকলের ভাবি, কারণ বিষয়টা অনেকটা এইরকম। এটা আমি আসলে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বললাম না, বাট প্রসঙ্গটা এইরকম। কিন্তু সবকিছুর আড়ালে যে জিনিসটি ফাঁকি দিয়েছি মানুষটির কাছ থেকে সেটি হচ্ছে ভালো লাগা, ভালোবাসা, মহব্বত, টান, স্নেহ, মমতা, যেটি বিভিন্ন ভাবে তার কাছে আসতে পারে, বাবার হাত ধরে আসতে পারে, মায়ের হাত ধরে আসতে পারে, ভাই বোনের হাত ধরে আসতে পারে, প্রিয়তম সেই মানুষটির হাত ধরেও আসতে পারে। আমি বলছি আমার ভালোবাসা বাংলাদেশ স্টুডিও থেকে, আমি গুরু এতেশাম, আই লাভ ইউ রূপা। এবং সেই সাথে আমি বলছি আমার জানি যে যারা টেক্সট পাঠাচ্ছে ফেসবুকে বা টেক্সট পাঠাচ্ছে আমাদের ডেডিকেটেড পোর্ট 16260 আমার কথায় প্রতিধ্বনিতে হচ্ছে, অনেকেই হয়তো বলছে উই অল লাভ ইউ রূপা। এবং আমার বিশ্বাস যখন হাজারো লাখো মানুষ একসাথে বলে আমি এই মানুষটিকে ভালোবাসি, তখন স্রষ্টাও তোমার সাথে থাকে, স্রষ্টাও বলেন আমার প্রিয় বান্দা এটি, তার জীবনে যতগুলো কষ্ট পাওয়ার কথা ছিল সবই কষ্ট পেয়ে গেছে এই 24 বছরের জীবনে, এখন থেকে যা হবে শুধুই ভালো লাগা হবে, শুধুই ভালোবাসা হবে, শুধুই ভালো কিছু হবে। স্রষ্টা হয়তো উপর থেকে বলছেন আমার বান্দা তোমাকে অনেক অনেক ভালোবাসি, তুমি কোনোভাবে মন ছোট করো না, সামনের দিকে গিয়ে চলো, সবাই আমরা তোমার সাথে আছি। এবং আজকে এই অতিথি বন্ধুকে নিয়ে আসার পেছনে একটি কারণ ছিল বন্ধু, সেটি হচ্ছে 1971 সন, যাদের হাত ধরে স্বাধীন হয়েছে বাংলাদেশ, যাদের হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই রকম একজন মানুষ মুক্তিযোদ্ধা ছিলেন রূপার বাবা। সেই মানুষটিকে একটা ট্রিবিউট জানানো আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, যে আপনি চলে গেছেন এই মানুষটিকে নিয়ে চিন্তা করতে করতে, না পারার এই যে কষ্ট বা বেদনা আপনাকে ফিরিয়ে নিয়ে চলে গেছে না ফেরার দেশে, আপনি অন্তত ওপার থেকে দেখুন যে আপনার এই যে দেশের প্রতি কন্ট্রিবিউশন ছিল, এই যে দেশের প্রতি মুক্তিযুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করবার জন্য, আমরা যারা দেশে আছি তারা এখন চেষ্টা করছি আপনার এই সন্তানটিকে এবং আপনার প্রিয়তমা স্ত্রী সবাইকে সাথে নিয়ে ভালোভাবে বাঁচবার জন্য। আরেকটি কারণে নিয়ে আসা, যখন আপনাদের কাছে অনুরোধ রেখেছিলাম বন্ধু, যে সেই সমাজ, সেই দেশকে আমরা পাবো যেখানে শুধুই ভালো লাগে এবং ভালোবাসা থাকবে, ভণ্ডামি, প্রতারণা, জোচ্চুরি থাকবে না। বলতে না বলতেই এমন এক জোচ্চুরির খবর আসলো এখানে, যেখানে ওষুধের নাম করে, ওষুধ হচ্ছে আমাদের ইটসেলফ দ্য ফাইনাল ডেস্টিনি, ডাক্তার হচ্ছে একটা ফাইনাল ডেস্টিনি, স্রষ্টার পরেই তখন আমরা এইসব জায়গাগুলোর উপর একদম একদম মানে হাত পা শূন্য করে একেবারে সারেন্ডার করি। এবং সেই জায়গাতে যখন আমাদের সাথে ভণ্ডামি হয়, প্রতারণা হয়, আমরা যাবো কোথায়, একটুকু বলে দেবেন আমাদেরকে? ওষুধের নাম দিয়ে তার জীবনে যে জিনিসটি পুশ হয়েছিল পাঁচ বছর আগে, সেই পাঁচ বছরের রেশ টানতে টানতে একটা পরিবার সে ধ্বংসের একদম কাছাকাছি চলে এসেছে। অনুরোধ করি বাংলাদেশের বিভিন্ন দপ্তরিক কাজে যারা আছেন, যারা কনসার্ন এই বিষয়টির সাথে, অনুরোধ করি প্লিজ এই রেগুলেটরি বডিগুলোকে এত বেশি স্ট্রং করুন, এত বেশি শক্তিশালী করুন, যাতে করে আমাদের ভরসার সর্বশেষ জায়গাটা নিয়ে কেউ ছেলে মানুষই না করতে পারে, চচ্চড়ি না করতে পারে, ভণ্ডামি না করতে পারে। অ্যাটলিস্ট ওষুধের ক্ষেত্রে আমরা সেকেন্ড থট দিতে চাই না। এই রেগুলেটরি বডিজ যারা আছে বাংলাদেশে সেগুলো আরো সক্রিয় হোক, তারা তাদের দাপ্তরিক কাজে কোনো কিছুর সাথে যেন কম্প্রোমাইজ না করে এই কাজটির জন্য, এবং স্যালুট করি তাদেরকে। ইদানিংকালে দেখছি যে কিছু ভ্রাম্যমান মোবাইল টিম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ করছে এবং সাথে সাথে তাদেরকে পানিশ করছে বা বড় রকমের পেনাল্টি দিচ্ছে। সে আইনগুলো আরো বেশি শক্তিশালী হোক, পেনাল্টিগুলো আরো বেশি তাৎক্ষণিক হোক, এবং এটা এক্সাম্পল সেট করুক যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। মন খারাপ করবেন না, মন ছোট করবেন না। আমি গুরু এতেশাম রিপ্রেজেন্ট করছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা প্রাণা ভালোবাসার বাংলাদেশের সাথে আছে, সবাইকে সাথে নিয়ে। আপনার প্রিয়তমা সেই মানুষটি, আপনার স্বামী যিনি ওপার থেকে হয়তো স্বর্গে বসে আমাদেরকে দেখছেন, আপনাকে সালাম জানাই। আপনার কারণেই বাংলাদেশের এই স্বাধীন জায়গাতে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পাচ্ছি, এই সার্বভৌমত্বের স্বাদ আমরা গ্রহণ করতে পাচ্ছি, বাংলা ভাষায় কথা বলতে পাচ্ছি, মা কথাটা উচ্চারণ করতে পাচ্ছি, বাবা বলে ডাকতে পাচ্ছি, এই আপনাদেরই জন্য। আপনাকে এই 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 অনুষ্ঠানটি, এই স্বল্পকালীন অনুষ্ঠানটির মাধ্যমে আপনাকে ট্রিবিউট জানালাম, এবং যাদের এই মুহূর্তে প্রচন্ড ভালো লাগে এবং ভালোবাসায় আপনার এই প্রিয়তমা স্ত্রী এবং রূপার প্রতি তৈরি হয়েছে, সেটি হচ্ছে একরকমের নজরানা আপনার জন্য। আমি জানি আপনি উপর থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, এবং আমি বিশ্বাস করি জীবনের বাকি দিনগুলো আপনি আপনার মেয়েকে নিয়ে চেষ্টা করবেন আপনাদের মতো করে ভালো থাকার, বড় করে বাঁচার। আমরা সবসময় আপনার সাথে আছি, কথা দিলাম। কোনোদিন কোনো কারণে কোনো প্রয়োজনে যদি মনে হয় যে আবার ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে এই প্রয়োজনে আমি আমার শ্রোতা বন্ধুদের কাছে দাঁড়াতে পারি কিনা, আমি বলে রাখছি গুরু হেতেশাম সবসময় স্টুডিওর দরজা ওপেন থাকবে আপনাদের জন্য। সুখে থাকুন, ভালো করুন, ভালো থাকুন, আর পেছনে আর তা কোনো সামান্যতম প্রয়োজন নাই। রূপা, রূপা মনটাকে একটু বড় মনে হচ্ছে আজকে? কতখানি বড়? তাহলে আমি আমার সমস্ত লিসেনার্সদের পক্ষ থেকে আমি গুরু হেতেশাম বলছি, আই লাভ ইউ। প্রত্যুত্তরে তোমার কাছ থেকে শুনতে চাই, ইউ লাভ আস? ডু ইউ লাভ আস? অন্তত একবার বলো আই লাভ ইউ। এই আই লাভ ইউ এই কথাটির মধ্যে আমি আছি, এবং বন্ধুরা মন খারাপ করার কিছু নাই। এই সাদাপুরি যে ভালোবাসা জানিয়েছে গুরু হেতেশামকে এবং সেই সাথে আপনাদের সবাইকে, আমরা সবাই আপনার ভালোবাসা গ্রহণ করলাম রূপা। এবং আজকে যেহেতু মন বড় হয়েছে, তার মানে বুঝতে পারছি যে কিছুটা হলেও আমরা আপনাদেরকে দিতে পেরেছি এই এই ট্রিবিউটের মাধ্যমে। আপনার কাছে একটি জিনিস চাইবো, সেটি হচ্ছে পেছনের ভাবনা, পেছনের যে ঘট ফেলে আসা দিনগুলো আর ভাবনার মধ্যে নিয়ে আসবেন না, শুধুই সামনে চলার কথা হবে আজকের পর থেকে। কি সম্ভব? জোরে হোক, সম্ভব? আজকের পর থেকে পেছনে ফেলার কথা একদম মাথার মধ্যে জায়গা দিবেন না, শুধুই সামনে আগাবেন। সম্ভব? সম্ভব? জোরে বলে, হ্যাঁ সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হবার জন্য।
থ্যাংক ইউ।
জি, অনেক ভালো থাকবেন, অনেক বড় করে বাঁচবেন। আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে বন্ধু, যাদেরকে সাথে নিয়ে আমরা কথা দিয়েছিলাম 10:45, কিন্তু এক মিনিট সময় অতিক্রান্ত, আমরা ছোট্ট একটি বিরতি, এখন ফিরে আসছি। আমরা মিঠু এবং উষাকে সাথে নিয়ে শুনবো তার জীবনের কথা, এবং তাদেরকে নিয়ে তাদের জীবনের মতো করে আমরা আর বাকি সামনের 1.5 থেকে 2 ঘন্টা বাঁচব। দেখি তারা আমাদের হাত, তাদের জীবনের হাত ধরে আমাদের জন্য কি নিয়ে আসছে।
ইয়েস বন্ধু, এখন আমরা আমাদের আরো একটা যে গেস্ট আছে, গেস্টের যে গ্রুপ আছে তাদের কাছে যাব, এবং অবশ্যই সেটা গুরু হেতেশামের মাধ্যমে। গুরু একটু ব্রেক নিলেন এবং আমি একটু ব্রেক নিতে চাই একটু পরেই। আর তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে কিভাবে যুক্ত হবেন বন্ধু আমাদের সাথে, এবং খুবই সোজা একটা নিয়ম, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচডি লিখবেন, এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান তারই ভালোবাসার কথা, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, ইচ্ছে করলে আপনি সেখানটিতে আপনি অ্যাড হতে পারেন এবং কানেক্টেড হতে পারেন আমাদের সাথে, এবং আমরা চাই আপনার সংযুক্তি সব সময় যে কোনো মাধ্যমেই হোক না কেন। এবং অফিশিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, এবং আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি ওপেন হবে আপনারই সামনে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকজন গ্রুপের ফটো আপলোড করা হয়েছে, এবং অনেকেই অনেক বন্ধুই এই ফটো পোস্টে লাইক করছেন, শেয়ার করছেন এবং কমেন্ট করছেন। এবং বন্ধু আপনিও আমাদের এই পেজটিতে এই পোস্টটিতে লাইক করুন এবং সংযুক্ত থাকুন আমাদের সাথে সবসময়। এবং কিছু SMS না পড়লেই নয়, এবং গুরুর কথার প্রতিধ্বনি করেছে অনেক বন্ধু, যেমন রতন লিখেছেন মিরপুর থেকে যে উই লাভ ইউ রূপা, অ্যান্ড রূপা রিয়েলি অনেক সুইট একটা মেয়ে, খুবই সুইট, খুবই খুবই একটা কিউট চেহারা এবং খুব সুন্দর একটা হোয়াইট ড্রেস পরে এসেছে যেটা গুরু বলছিলেন খুব চমৎকার লাগছিল তাকে। অ্যান্ড আর একজন নাম না জানা বন্ধু লিখেছেন আই লাভ ইউ রূপা। এবং দুর্জয় আছেন তেজগাঁও থেকে, উনি লিখেছেন উই অল লাভ ইউ রূপা, রূপা ইজ মাই লিটল সিস। অ্যান্ড মারুফও যুক্ত হয়েছেন ঢাকা থেকে, লিখেছেন যে রূপা আপুর জন্য অনেক ভালোবাসা, তুমি ভালো থেকো। এবং আর একজন বন্ধু লিখেছেন লাভ ইউ রূপা আপু। অ্যান্ড জুয়েলও লিখেছেন লাভ ইউ রূপা আপু। এবং আরেকজন বন্ধু আছেন ফেসবুক থেকে, উনি লিখেছেন যে রূপাপুকে রূপাপুর জন্য তার অনেক দোয়া এবং ভালোবাসা এই কথাই জানিয়েছেন। এবং আরো অনেক বন্ধুই যুক্ত হয়েছেন, আছেন রতন মিরপুর থেকে, লিখেছেন যে না জেনে বাংলাদেশের কত মানুষ এই মেডিসিনের শিকার তার হিসাব আমার জানা নেই। ওকে, অ্যান্ড অনন্যা আছেন আমাদের সাথে, উনি ফেসবুক থেকে লিখেছেন থ্যাংকস গুরু এত বড় একটা শিক্ষণীয় বিষয় তুলে আনবার জন্য। এবং হাসান মাহমুদ কিং উনি যুক্ত হয়েছেন, লিখেছেন যে উনি ফেসবুক থেকে লিখেছেন অনেক কষ্টে খুঁজে পেলাম এই পেজটা, সো ওয়েলকাম মি মেঘলা পয়েন্ট গুরু। ওকে, ওয়েলকাম করছি হাসান মাহমুদ আপনাকে, ভালোবাসার বাংলাদেশে, প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশে। এবং আরেকজন বন্ধু আছেন ফেসবুকে, ফারহান আবির লিখেছেন ক্যান উই গেট এ রিপিট টেলিকাস্ট অফ ভালোবাসার বাংলাদেশ অফ লাস্ট উইক ওয়ার নাসির হোসেন ওয়াজ ইন হট সিট। অ্যান্ড ফারহান আবির আপনাকে বলছি যে ইট হ্যাজ অলরেডি বিন রিপিটেড, অ্যান্ড ইউ ক্যান গেট দিস প্রোগ্রাম ফর আওয়ার ওয়েবসাইট ফ্রম আওয়ার ওয়েবসাইট। অ্যান্ড ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com, এখানটিতে গেলেই আপনি সেই কাঙ্ক্ষিত ফটো ডাউনলোড করে শুনতে পারবেন। এবং আরো অনেক বন্ধুই আছেন, আছেন আব্দুর রাজ্জাক সাভার থেকে, আছেন নিপা নার্সিং, নিপা আছেন আমাদের সাথে নার্সিং থেকে। ওকে, লিখেছেন এটা আমার ফার্স্ট SMS, এবং উনি ভালোবাসার বাংলাদেশ সব সময় শোনেন, গুরুকে সালাম জানিয়েছেন। ওকে, এবং বলেছেন যে মেঘলা আপুর প্রতি রইল ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইমতিয়াজ যুক্ত হয়েছেন ধানমন্ডি থেকে, লিখেছেন গুরু তোমার কথা শুনে আমি আসলেই কেঁপে উঠি, তোমার কথা আমাকে কাঁপিয়ে উঠায়, তোমার কথা খুবই ভালো লাগে। এক্স্যাক্টলি, আর বন্ধু আপনাদের ভালোবাসা আমাদের সবাইকে তোলপাড় করে দেয়, একেবারে অস্থির করে দেয়। আপনাদের ভালোবাসা আরো সবসময় চাই, সবসময় চাই, বেশি বেশি চাই। আর এই জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন, এবং আপনাদের সমর্থন পেলে আমরা এই ভালোবাসা আরো সব জায়গায়, পুরো বিশ্বে আমাদের ভাষাভাষীর যত মানুষ আছে সবার মাঝেই ছড়িয়ে দিতে পারবো। এই কথা আমি বলছিলাম এবং আরো একবার বললাম। আর এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি একটা ব্রেকে, ফিরে আসবো একটু পরে, এবং যে গানটি প্লে করছি সেটা হচ্ছে ভোলা যায় না বাই নচিকেতা।
This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ,
Yes, বন্ধু আর একবার ওয়েলকাম করছি সবাইকে প্রাণ ও ভালোবাসার বাংলাদেশে। সাথে আছি আমি মেঘলা এবং আছেন আপনাদের সবার প্রিয় গুরু এতেশাম এবং আমাদের সাথে ছিলেন রূপা আপু। শুনছিলেন তার কথা এবং বন্ধু আপনি ফেসবুকে আছেন এবং দেখছেন যে রূপা আপুর ফটো আপলোড করা হয়েছে, হোয়াইট কালারের একটা ড্রেস পরা, খুব সুন্দর লাগছে দেখছেন এবং এই পোস্টটিতে লাইক করছেন, কমেন্ট করছেন অনেক বন্ধু। এবং বন্ধু আপনিও এই পোস্টটিতে আসতে পারেন, লাইক পেজটিতে আসতে পারেন এবং লাইক করতে পারেন আমাদের এই পোস্টটিকে। এবং এখনকার যে বন্ধু আছেন তাদের ফটো আপলোড করা হয়েছে, তার একটু নিচে আপনি রূপাপুর পোস্টের নিচেই দেখতে পাচ্ছেন যে আজকের এখনকার যে বন্ধু থাকবেন তাদের ফটো আপলোড করা হয়েছে অনেক আগেই। সেই পোস্টটিতে আপনি অনেকগুলো লাইক করেছেন এবং অনেক কমেন্ট করেছেন এবং অনেক শেয়ারও করছেন। ইচ্ছে করলে বন্ধু যারা এখনো শেয়ার করেননি, ইচ্ছে করলে অন্য বন্ধুর সাথে এই পোস্টটি শেয়ার করতে পারেন। এবং আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি খুঁজে পাবেন। এবং আর যেসব পেজগুলো আছে ঢাকা এফএম এর সবই ফেক। এবং এই ফেক পেজের কথা বলতে গিয়ে আমার আরো একটা কথা মনে পড়ে গেল যে এটা একটু পার্সোনাল, তারপরে শেয়ার করি বন্ধুদের কাছে, যেটা হচ্ছে যে আর যে মেঘলা বা এরকম আর যে মেঘলা ফ্যান পেজ নামে অনেক পেজ আছে যেগুলো একটাও আমার না, সো প্লিজ ইগনোর দ্যাট। অ্যান্ড আমার জাস্ট একটাই ফেসবুক আইডি আছে এবং সেটা হাইলি রেস্ট্রিক্টেড এবং কেউই সেটা রিকগনাইজ করতে পারে না এবং খুঁজেও পায় না। ওকে, দেন এটাই বলার ছিল, ইটস আপ টু ইউ যে ওই পেজগুলোর সাথে আপনি সংযুক্ত থাকবেন কিনা। অ্যান্ড বন্ধু আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন SMS এর মাধ্যমে। এবং আপনি যেটা করবেন যুক্ত হওয়ার জন্য সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ টি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে শেয়ার করতে চান তারই ভালোবাসার কথা, তারা যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং আরো একবার জানিয়ে দিতে চাই বন্ধু যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। আর এই মুহূর্তে আমি একদমই কথা বাড়াতে চাই না, সো চলে যেতে চাচ্ছি আমি গুরু এতেশ্রামের কাছে এবং গুরু এতেশ্রামের মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে।
আমরা অনুষ্ঠানটির নাম বারবার বলার চেষ্টা করি যে প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ। আর প্রাণাপ বলতে বারবার এটিও মনে পড়ে যায় যে প্রাণাপ হচ্ছে এমনই একটি প্রাণীয় যেটা দিয়ে শুধু এই পানীয়তে শুধুই যে তৃষ্ণা মেটে তা না, বরং প্রাণটাও ছুঁয়ে যায়। তাই আমাদের প্রাউড স্পন্সর গ্রুপ প্রাণাপকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে প্রাণের এই অনুষ্ঠান, ভালোবাসার এই অনুষ্ঠান, ভালো লাগার এই অনুষ্ঠান, ভালোবাসার বাংলাদেশের সাথে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আমাদের পথটাকে কিছুটা মসৃণ করে দেওয়ার জন্য এবং এই ভালো লাগা ভালোবাসার কথাগুলো বহু বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি উপলক্ষ হওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বন্ধু, বারংবার বিভিন্ন এরিনা থেকে বলার চেষ্টা করি যেখানে শুধুই ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। একটা মেঘলার কথা হয়তো আমার কানে আসলো, ধুমধুমার ভালোবাসা। মেঘলা কি বলিস নি? যদি বলতি ভালো করতি। ভালোবাসার বিভিন্ন রূপ রং বৈচিত্র্যের সাথে পরিচিত হয়ে এসেছে এই স্টুডিও। আজকে কি রূপ নিয়ে আসছে ভালোবাসা এবং ভালোবাসার কতগুলো রং উপস্থাপিত হতে যাচ্ছে সেটি জানবো আজকের অতিথি বন্ধুর কাছ থেকে। এবং আর দেরি নয়, আমরা তাকে স্বাগত জানাচ্ছি যার জীবনের সাথে করে আমরা জানতে চাইবো যে ভালোবাসা কতখানি বিমূর্ত হয়ে আসে। আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে।
থ্যাংক ইউ গুরু।
এবং ফাইনালি আপনি সেই হট সিটে বসে আছেন যে হট সিটে বসবার জন্য প্রতি সপ্তাহে আপনি জানেন কিনা জানি না থাউজেন্ডস অফ রিকোয়েস্ট আসে এবং জাজ প্যানেলে যারা থাকেন স্পেশালি প্রডিউসার ইন্তেজার এবং তার সাথে যারা থাকেন তাদের একদম হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা থাকে যে কাকে ফাইনালাইজ করবে এই হট সিটে বসানোর জন্য। এবং আপনি ফাইনালি সেই হট সিটে বসে আছেন, অনুভূতি কেমন?
আসলে ছয় ঘন্টা আগেও আমি বুঝতে পারিনি আসলে এই জায়গায় আসব, এটা আমার মানে ভাবনাতেই ছিল না। কিন্তু ইন্টেজার ভাই ফোন করলেন, আমি ওনার গলা শুনেই চিনতে পেরেছি। তো উনি যখন বললেন যে হ্যাঁ আপনারা আসুন, তখন আসলে অনেকটা এক্সাইটেড ছিলাম, খুব বেশি মাত্রায় এক্সাইটেড। আর
এক্সাইটমেন্ট থাকারই কথা, কারণ এইটি এমনই একটি অনুষ্ঠান যার সাথে লক্ষ লক্ষ মানুষ যুক্ত থাকে এবং তারা ভাবে এটি আমার অনুষ্ঠান। যখন কেউ কথা বলে তারা ভাবে এটি আমার কথা বলা হচ্ছে, যখন কেউ এখানে উচ্ছ্বসিত হয় তারা ভাবে আজ আমার আনন্দ করার সময়, যখন কেউ কষ্ট পায় তখনও কিন্তু শ্রোতা বন্ধুরাই ভাবে যে আজ আমার দীর্ঘ নিঃশ্বাসের সময়, আজ আমার কষ্ট পাওয়ার সময়। আমার মনে হয় দেশে না বরং সামগ্রিকভাবে চিন্তা করলে, একদম মানে গ্লোবালি যদি চিন্তা করা হয়, এই রকম অনুষ্ঠান হয়তো খুব কম আছে যেখানে অনুষ্ঠানের সাথে মানুষ তার নিজের ভালো এবং মন্দ লাগাও খুঁজে পায়। সেই অনুষ্ঠান এবং তার সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা হচ্ছে হটসিট, কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা হচ্ছে হটসিটের মাইক্রোফোন যেখানে আপনি বসে আছেন। বন্ধুরা প্রথমে বর্ণনা দিয়ে দিয়ে আমাদের সাথে যিনি আছেন, তার নিকনেম মিঠু এবং তার গায়ে একটি টি শার্টের উপরে লেখা আছে পলিমি সিন্স 1863, ব্ল্যাক একটি টি শার্ট এবং স্কাই কালার একটা জিন্স এবং ব্যাক ব্রাশ করে চুলটা আচড়ানো, হালকা খোঁচা দাড়ি বলা যেতে পারে, এবং সব মিলিয়ে যেমন মানুষ, যে মানুষটা যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা রেখে বাহ্যিকভাবে আমি যা দেখছি। এখন তার ভেতরের খবরটা নিব, ভেতরের গন্ধটা জানবার চেষ্টা করব। মিঠু শুরু করুন, আপনার ভালোবাসার এবং আপনার জীবনের কথা, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় শিক্ষা এবং প্রয়োজনীয় পথ চলার অনেকগুলো উপসর্গ হয়তো পেলেও পেতে পারি।
মাঝখানে আমি একটু বলতে চাই যে মিঠু ভাইয়ের কথা শুনে আমার খুব একটা জিনিস শুনে খুব মজা লাগলো, যে ইন্তেজার ভাইয়ের ভয়েস শুনে উনি চিনে ফেলেছেন, সেটা অনেক সারপ্রাইজিং। ইন্তেজার ভাই সচরাচর অনেয়ারে কথা বলেন না,
মেঘলা যথারীতি তার প্রডিউসারের একটা গুণকীর্তন করার চেষ্টা করছে। মেঘলা, আমরা সবাই জানি যে আমরা আমাদের প্রডিউসারের নিয়ন্ত্রণে আমরা কাজগুলো সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, শ্রোতা বন্ধুরা সেটা বুঝে। চলে যাচ্ছি মিঠুর কাছে, শুনি মিঠু আপনার জীবনের কথা।
লিসেনার আসসালামু আলাইকুম, আজকে আমি ঢাকা এফএম এ আসছি আমার জীবনের গল্প বলার জন্য। আমি শুরু করছি। আমি HSC পরীক্ষা দিই, 97 আমি একটা মেয়ের প্রেমে পড়ি, এবং দীর্ঘ 2-3 বছর আমি তার সাথে রিলেশন থাকে আমার। একটা সময় মেয়েটা চলে যায় হঠাৎ করেই, এবং তখন থেকে আমি আসলে সিদ্ধান্ত নিই যে আমি আর কখনো প্রেম করব না, তো এবং বিয়ে করব, সরাসরি যখনই করি বিয়ে করব, আর কখনো প্রেম করব না। এর মাঝে অনেক কিছুই হয়েছে, অনেকে জীবনে আসছে, কিন্তু আমি কাউকেই ভালোবাসিনি কখনো।
প্রথম ভালোবাসার এই যে হঠাৎ করে চলে যাওয়া, একেবারেই হঠাৎ করে, কোনো দোষ ছিল কি আপনার তরফ থেকে আপনার মনে হয়, নাকি একেবারেই অন্য কোনো ভালো কিছু পাওয়ার নেশায় আপনাকে ছেড়ে যাওয়া?
আসলে সেটাও আমি জানি না যে আসলে সে আমাকে কেন ছেড়ে গেছে, তো হয়তোবা ভালো কোনো কিছুর আশায়, হয়তোবা
কিছু ঘা থাকে একদম দগদগে, যে ঘাটা মনে হচ্ছে যে তাজা হয়ে আছে, এই অনুভূতিটা কি এখন এইরকমই?
না আসলে এরকম না, আমি আসলে আবেগ প্রবণ একটু বেশি, ওটা কখনো মনে করি না বা ওটাকে মনে রাখতে চাই না কখনো আমি, কিন্তু প্রথম প্রেম তো, এই জন্য হয়তো বা জিনিসটা আমার মনে থেকে গেছে অনেকদিন, তারপর আমি এগুলি ভুলে গেছি। ভুলে একদম স্ট্রিক্টলি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনোই প্রেম করবো না এবং কারোর সাথেই না, এবং প্রেম বলতে যেটা বোঝায় আর কি, যে কখনোই না। এবং ফাইনালি আমি আসলে বিয়ের জন্য রেডি হচ্ছিলাম, আমি যখনই কিছু করি আমি বিয়ে করব এবং বিয়ে করে তারপরে প্রেম করব। তো আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শেরপুর, আমি ওখান থেকে বিএসসি কমপ্লিট করে ঢাকায় আসি, একটা প্রফেশনাল কোর্সে ভর্তি হই। তো তারপর ওখান থেকেই আমার কোর্সটা কমপ্লিট হওয়ার পর আমি নিজেই বিয়ে করতে চাই এবং আমার ফ্যামিলিকে জানাই যে আমি বিয়ে করব। তো তারা বলছে যে আর একটু এস্টাবলিশড হও।
মানে মিঠু ফার্স্ট যে ক্র্যাশ ছিল আর কি, সেই ব্রেকআপের পরে আর কোন রকমের ছাদনা তলায় যাওয়া হয়নি? মোট কথা আমি বলতে চাচ্ছি, এই ধরনের প্রেম ভালোবাসা এই ধরনের সম্পর্কের মধ্যে যাওয়া হয়নি?
না,
শুরু হয়ে যায় ভালোবাসা প্রেম, আমি একদম সরাসরি বিয়ে করব, বিয়ে করে ইচ্ছা মতো প্রেম করব আমি আমার বউয়ের সাথে, ব্যাপারটা কি এরকম ছিল?
হ্যাঁ এরকম, এরকমই সিদ্ধান্তটা এরকমই, এবং খুব স্ট্রিক্টলি আমি সেটা করছি। কিন্তু এর মাঝখানে অনেকেই আসছে আমার লাইফে,
কাউকে জায়গা দেওয়া হয়নি?
না, কাউকে জায়গা আমি দেইনি এবং দিব না, এটা তো আমার আগে থেকেই প্ল্যান এবং আমি কখনোই দেইনি।
কিন্তু আবার একা একা তো থাকা যায় না, তিনি ফাইনালি বলেই ফেললেন যে আমি বিয়ে করতে চাই।
হ্যাঁ
আচ্ছা, তারপর
আমি সেটা বলছি 2009, আর 97 হচ্ছে আমার সেই ফার্স্ট লাভ। তো 2009 আমি আমার ফ্যামিলিকে জানাই যে আমি বিয়ে করতে চাই। তো তখন তারা আসলে অতটা এগ্রি ছিল না, বলতে চাচ্ছিল যে আরো একটু সময় নাও, আরো একটু সময় নাও। তো আমি তারপরও তাদেরকে প্রেশার করতেছিলাম না আমি বিয়ে করব। তো তারপর আমার ফ্যামিলি বলে যে ঠিক আছে তাহলে আমরা মেয়ে দেখি, এবং ওনারা মেয়ে দেখা শুরু করেন। আমার মনে নাই কবে, ওনারা অনেকগুলি মেয়ে দেখছেন, এর মধ্যে আসলে আমার ঠিক মনে পড়তেছে না কখন, মানে অনেককে তো দেখছে। এর মাঝখানে আমাকে একবার জানানো হলো একটা মেয়ে দেখছি আমরা, মেয়েটা আসলে ইন্টারমিডিয়েট পাস করছে। তো মেয়েটা বয়সে ছোট হয়ে যায়, কিন্তু মেয়েটা এমনি ভালোই কথাবার্তা বলছি বা চেহারা টেহারা ভালোই লাগছে, সবকিছু ভালোই লাগছে, ফ্যামিলিও ভালো। তো মেয়েটা একটু বয়সে ছোট হয়ে যায়।
আপনিও দেখেছিলেন ফার্স্ট?
না, আমি আমি দেখিনি, আমার ফ্যামিলি
যে বলছে আর কি। আচ্ছা আচ্ছা,
আমার ফ্যামিলি অনেকগুলি মেয়ে দেখতেছিল এর মাঝখানে আর কি, মানে অনেকগুলি মেয়ে দেখার ভেতরেই বললো আর কি যে একটা মেয়েকে দেখছি। তো মেয়েটা সুন্দর বাট বয়সে ছোট হয়ে যায়। তো ইন্টারমিডিয়েট পাস করছে, এখন অনার্সে ভর্তি হচ্ছে, এখনো ভর্তি হয়নি, এরকম আর কি। তো এর মাঝখানে ওনারা আরো ট্রাই করতেছিলেন, তো শেষ পর্যন্ত ট্রাই করে আসলে অন্য কোথাও আর পাইনি, অন্য কোথাও আর মিলেনি,
সেই রকম আর পাইনি।
না, সেই রকম আর
মিলেনি, যে প্যাকেজের কথা বলা হয়েছিল এরকম প্যাকেজ আর পাওয়া যায়নি।
হ্যাঁ
আচ্ছা, তারপর
তো ওনারা বললেন যে ঠিক আছে তাহলে এখন আমরা তো দেখছি ফ্যামিলিও পছন্দ হয়েছে, মেয়েও পছন্দ হয়েছে, তো বয়সে ছোট, তো ঠিক আছে তারপরেও তুমি দেখো মেয়েটাকে, দেখো পছন্দ হয় কিনা। তো আমার ফ্যামিলির একটা জিনিস ছিল যে আমি যেটাকে হ্যাঁ বলবো সেটা তারা হ্যাঁ করবে এবং যেটাকে না বলবো সেটা না। আমার ফ্যামিলির বলাটাই ছিল এরকম যে ঠিক আছে তুমি যদি বলো তাহলে হবে। তো আমরা একটা ডেট ঠিক করা হলো, সেটা মার্চে, মার্চ 2010। তো আমি দেখতে গেলাম, আমি আমার দুলাভাই, তো দুজন মিলেই গেলাম। যাওয়ার পর দেখা করলাম সিজন পয়েন্টে দেখা করলাম এবং দেখে আসলে আমার পছন্দ হয়নি।
বলেন কি
পছন্দ হয়নি আসলে?
কি পছন্দ হয়নি, বয়স?
বয়সটা আসলে তখন আমি ওকে বুঝতে পারতেছিলাম না, কারণ ওকে যথেষ্ট একটু মানে
ম্যাচিউর দেখাচ্ছিল,
ম্যাচিউর দেখাচ্ছিল। তারপরে ও কলেজ থেকে আসছে, সরাসরি কলেজ থেকে এসেই
ও রোদে ঘেমেনে এসেছে, সে কারণে আপনার দেখে হয়তো পছন্দ হয়নি।
না আসলে এখানে আসছি সত্য কথা বলার জন্য।
হ্যাঁ প্লিজ বলেন।
তো আসলে ওর সবই পছন্দ হয়েছে বাট ওর পাটা পছন্দ হয়নি আমার।
হে রে ভাই, পা কেমনে দেখে, অদ্ভুত, চোখ গেছে কেমনে আপনার,
এই অবস্থা
কি একটা লাল শালু না কোথায় একটা উপন্যাস ছিল না ছোটবেলায় পড়ে এসেছি, মজিদের পা দেখা বা সামথিং এরকম কিছু, হোয়াট এভার। তারপর
তো পাটা পছন্দ না, আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম। তো ওই ফ্রেন্ড অনেক অনেকটা এক্সাইটেড ছিল আমার বিয়েটা নিয়ে, যে আসলে ওর বিয়েটা কবে হয় কবে হয়, অনেকদিন থেকে বিয়ে করতে যাচ্ছে। তো ওকে ফোন দিলাম, ওর নাম হচ্ছে আলমগীর। তো
আলমগীরের সবই তো ঠিক আছে কিন্তু পা পছন্দ হয়নি।
তো ওকে যখন বললাম যে এই তো অবস্থা, পাটা তো পছন্দ হলো না, কারণ আমি তো পা অনেক সুন্দর পছন্দ করি। তো ও আমাকে একটা ধমক দিল, যা বেটা সব কিছু পছন্দ হইলো আর পা পছন্দ নেই, সব ঠিক হয়ে যাবে। তো এর মাঝখানে একটু আমি আসলে মিসিং করে গেছি। 12 ফেব্রুয়ারি আমার মোবাইলে একটা ফোন আসে। তো ফোন আসলে আমি এর আগেও ওই দুজনের সাথে কথা বলেছি, এই কারণে একটু প্রবলেম হয়েছে। তো প্রবলেম হওয়ার পরে যখন আমি একটা ফোন আসে, ফোনটা আসলে একটা মেয়ের কণ্ঠ পাই, তখন ফোনটা পেয়ে আমি আসলে একটু ইয়ে হয়ে যায় যে না কি এইসব মেয়ে কথা বলবো না আমি। তো আমি তাকে ডিনাই করি।
সেই না প্রতিজ্ঞা করেছেন প্রথম ব্রেকআপের পর থেকে। এনিওয়ে বন্ধুরা এক্সাইটেড যে মিঠুর কাছ থেকে তো এরকম মনে হলো যে বিয়ের পাত্রী দেখা অনুষ্ঠানে মিঠুর পছন্দ হয়নি পা দেখে, বাকি সব পছন্দ হয়েছিল। এখন খুব ভালো হয় যে সেই মেয়েটিকেও যদি আমরা হাজির করাতে পারি প্রাণব ভালোবাসার বাংলাদেশি স্টুডিওতে, তার কি কি ভালো লেগেছিল বা আদৌ কিছু ভালো লেগেছিল কিনা সেই ব্যাপারগুলো জানবার অধিকার আছে আমার। অন্তত আমার কাছে মনে হচ্ছে যে ভালোবাসা বাংলাদেশের ফিমেল ফ্যান ফলোয়িং যারা আছে তারা এক্সাইটেড আরো বেশি। বেগলা তুইও তো এক্সাইটেড যে হ্যাঁ আমরাও বলার রাইট রাখি সেই মুহূর্তে আমার কি কি ভালো লেগেছিল আর কি কি ভালো লাগেনি। তাই প্রাণব ভালোবাসার বাংলাদেশে এখন আমন্ত্রণ জানাতে যাচ্ছি বন্ধু আপনাদের সবাইকে সাথে নিয়ে মিঠুর সে ভালোবাসার মানুষটি যাকে দেখতে গিয়েছিল মিঠু এবং স্কুল ড্রেস পরিহিতা সেই মেয়েটি এসেছিল মিঠুর সামনে, সেই মেয়েটি আমাদের সামনে উপস্থিত। আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
থ্যাঙ্ক ইউ গুরু।
এবং কিছু বলবার আগেই আপনার বর্ণনা দিতে আমার কাছে মনে হচ্ছে যে সারা রাত্রি সময় অনেক কম পড়ে যাবে। চমৎকার দেখতে তুই, এরকম ওহো করার কিছু নাই আর মিঠুও মাইন্ড করবে না, এই কারণে যে সুন্দর সৃষ্টির পূজারী সবাই আমরা পূজা পূজনীয় দৃষ্টি নিয়ে দেখছি এবং স্রষ্টার এই দারুণ সৃষ্টিকে সত্যি অনেক বড় করে দেখছি এবং আমরা বিশ্বাস করছি স্রষ্টার এক্সিস্টেন্সকে, তিনি আছেন বিধায় এত সুন্দর করে করে মানুষকে পৃথিবীতে পাঠান। মেঘলা আরো বেশি কষ্ট পাওয়ার আগে তোকে অনেক দারুণ দেখাচ্ছে আজকের তারিখে, আরো কিছু কষ্ট পাওয়ার আগে তুই তোর মতো করে আমাদের আজকের এই অতিথি বন্ধুর বর্ণনাটা একটু দিয়ে নে।
এক্স্যাক্টলি কি বলবো, মানে is sensationally beautiful lady amar sathe je boshe achen ebong khubi pretty gay rong ta khub sundor and sundor kore kajol diyeche chokhe mane oi gaan ta mone porche amon dagor dagor chokhe keno kajol dile ebong to mukhopadhyay ebong kalo ronger ekta three piece porechen ebong magenta color er ekta border dewa ekta chain ache golay locket shoho ekta pink color lipstick halka glossy type and khub
tor shudhu permission ache pa porjonto dekhar আর পারমিশন আছে মিঠুর। আদৌ কি মিঠু ঠিক বলেছে সেটা একটু দেখে বল।
উনি মিঠু ভাই যেভাবে বলছিলেন একদমই সেটা না, মানে উনি যেভাবে বলছিলেন পা পছন্দ হয়নি, এটা তো আমি টোটালি ডিসএগ্রি করছি, টোটালি ডিসএগ্রি, এটা ঠিক না।
এবং আর একটা ব্যাপার যে চুলগুলো বিভিন্ন রকম কিছু করেছে, যাই হোক কিছু একটা করেছে, বাট সব মিলিয়ে সবকিছু মিলিয়ে দারুণ ভাবে মানিয়ে গেছে। এবং আমাদের আজকের সেই অতিথি বন্ধু উষা, উষা সেই অবস্থাতে যখন মিঠু প্রথম দেখে আপনাকে ওই বিয়ের প্রথম পাত্রী দেখায় অনুষ্ঠান, তখন আপনার কি ধরনের রিয়াকশন হয়েছিল মনের মধ্যে, সব খুলে বলুন আজকে মিঠু সামনে বসা।
This track was downloaded from fusionbd.com.
আসলে গুরু আমি তো ফার্স্ট এ বিয়ের জন্য রাজি ছিলাম না, আমাকে আসলে আমাকে ওখানে জোর করে নিয়ে যাওয়া হয়েছে যে আমি যাব না, সে কারণে আমি অনেক লেট করে গিয়েছি। আমার কলেজ শেষ হওয়ার পর আমি ধানমন্ডি লেকে ফ্রেন্ডের সাথে বসেছিলাম যে আমি যাবই না, আমি সেই কলেজ থেকে আমি ধানমন্ডি থেকে ফার্ম গেটে হেঁটে আসছি, ওখান থেকে আমি যাব না, আমি আমার চাচার বাসায় গেছি সেই হেঁটেই। তো পথে আবার আমার চাচির সাথে দেখা, তো চাচির বাসায় চলে গেছে, তো ওখানে খাওয়া দাওয়া করলাম। তো খুব মানে খারাপ অবস্থা ছিল, ঘেমে গরমের মধ্যে। তো
আমার চাচি বুঝালো যে যাও, গেলে তো আর বিয়ে হয় না, যাও এখন, যেহেতু তারা আসছে না গেলে একটা অপমান বোধ হবে। তো গেলাম, যাওয়ার পরে আমার কাছে,
হ্যাঁ আমার কাছে গান থামা, পরিষ্কার ভাবে শুনি কি মনে হয়েছিল তখন দেখে।
না ওকে সত্যি কথা যে গুরু, ওকে আমার দেখে একদম ভালো লাগে না। এটা কি হচ্ছে কি,
ভালোবাসার গুরু নাকি ফিলেন? যাই হোক, আপনাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া আমার উদ্দেশ্য না, বাট সঠিক কথা জানতে চাচ্ছি, কি বলছিলেন জানো?
ওকে আমার একদম ভালো লাগেনি,
একদমই না,
একদম না, মানে অনেক বয়স্ক মনে হয়েছে, এই বয়স্ক একটা মানুষের সাথে আমি
মিঠুকে কোনোভাবে খারাপ দেখা বা খারাপ বলার কোনোতম সুযোগ নাই। বাংলাদেশের যেমন আমরা লুক দেখি, সেই লুকের চিন্তা করলে যে অবশ্য একটা মেয়েকে অ্যাট্রাক্ট করবার মতো সেই ধরনের বাহ্যিক সৌন্দর্য মিঠুর আছে, যেটা আমি ছেলে হিসেবে দেখে বুঝতে পারছি। এর মধ্যে দোস্তানাটাই কোন রকমের ফিলিংস নাই, আমি একদম নিরপেক্ষ জায়গা থেকে বলার চেষ্টা করছি। হ্যাঁ, তারপর থেকে উষা,
তো আমার ভালো লাগে না, এখন দিকে একটু তাকাইনি, মানে আমি আয়না দিকে খেয়াল, মানে লক্ষ্য রাখতেছি,
আয়না দিকে নিজেকে দেখা নেই,
না না পাশে একটা গ্লাস আছে, তো এমন ভাবে বসছে গ্লাস ওকে দেখা যাচ্ছে।
ও আচ্ছা, ওইখানে দেখে নিচ্ছে,
ওইখানে দেখছে, মানে ওর দিকে তাকাচ্ছে না, এইভাবে মানে একটু বাঁকা করে ওই আয়না দিকে তাকিয়ে দেখছে। তো তখন আমরা চলে আসি, তো তখন আপনার আমার আম্মুকে বললাম, আম্মু তখন ছিল না, আম্মু মানে পাশে ছিল অন্য জায়গায়, তো আম্মুকে যখন বললাম যে আম্মু দেখো তো ছেলের মুখে মিস্তা এইরকম বয়স্ক, তো ওকে আবার ডাকা হলো যে আসলে একটু আসো তো এখানে, আমার আব্বু ডাকলো ওকে। পরে আমার আম্মু খুব ভালো করে দেখলো যে আসলে গালে মিস্তা আছে কিনা এরকম,
মানে ছেলের গালে আদম মিস্তা আছে কিনা,
আর কত খুঁজি খুঁজি দেখা সম্ভব। পরে আসলে আমরা যখন চলে আসি, তো তখন আমার সেদিন সত্যি কথা গুরু আমার একদম ভালো লাগে নাই, তো ও আমার আবার ফোন নাম্বারটা নিল, ফোন নাম্বারটা নিয়ে পরে আমরা বাসায় চলে আসি, তো রাতে আমাকে ফোন দিল, যখন রাতে ফোন দিল, ও এর আগে যা গুরু হয়েছে আমি আনন নাম্বারে তো ওর সাথে ও যে ইয়ে করলো,
এর আগে দুইবার কথা হয়েছে বলো, সেটা আপনিই ছিলেন?
হ্যাঁ না গুরু, সেটা হচ্ছে আমি ওকে 12 ফেব্রুয়ারি আমি ওকে ফার্স্ট ফোন দিই ওর ভিজিটিং কার্ড থেকে, যে আসলে দেখি তো ছেলেটা কিরকম,
যখন বিয়ের কথাবার্তা চলছিল,
কারণ কথাগুলো এমন ভাবে চলতেছিল যে হ্যাঁ যদি বিয়ে হয় ওর সাথে আমার হবে, আর আমাকে ওর ফ্যামিলি খুব পছন্দ করছে, মানে ওদের কোনো মেয়ে পছন্দ হয় না হয় না, মানে অবশেষে মানে আমাকে খুঁজে পাইছে আর কি, এরকম ওদের ইয়ে ছিল। তো ওর ফ্যামিলিও বলছে যে ওরা যা বলবে ও ছেলে তাই মানবে, এরকম অবস্থা। তো ফোন দিলাম, তো আমার কথা বলে একদম ভালো লাগলো না, ও কেমন উল্টা পাল্টা করে কথা বলতেছে, তো ওরে বললাম যে আপনি কি কিছু খেয়ে দিয়ে ফোন দিচ্ছেন, কথা বলতেছেন আপনি যে এরকম করে আমার সাথে কথা বলতেছেন। তো আমি গুরু সেদিন মানে সেদিনই কান্নাকাটি, ছোট ছিলাম তো, তো আসলে বুঝি নাই মানে যে আল্লাহ এমন একটা ছেলের সাথে বিয়ে হবে এরকম করে কথাবার্তা বলতেছে, না জানি ভবিষ্যতে কি হয়। তো সেদিন খুব কষ্টই পাইলাম, তো ও ফোন দেয় আমি এরপর আর ইন্টারেস্টেড না। তো মাঝে মাঝে এরকম কথা হয়, ফ্রেন্ডশিপ হলো দুজনের মধ্যে, তো বলতেছে যে ফ্রেন্ডশিপ, ও হ্যাঁ ও যেদিন আমাকে দেখতে আসবে সেদিন আবার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে এরকম আমি আসলে তোমাকে আর দরকার নেই, আমি আসলে আমার যাকে বিয়ে করবো তাকে দেখতে যাচ্ছে, তো দেখতে আসলো, ও তো জানে না যে আমি সেই মেয়ে। তো রাতে যখন ফোন দিল, তো তখন মানে আমার ভয়েস শুনে ওর কথা মতো যে ও একদম লাফালাফি করা শুরু করছে যে এইগুলো আমি কি করলাম, যে এত কথা বলে দিছি ওকে,
কি অবস্থা তখন আমরা মিঠুর কাছে একটু শুনবো। আর একটি কথা এর মাঝে এসেছিল, সেটি হচ্ছে যে কথা শুনে পছন্দ হয়নি, দেখে তো পছন্দ হয়নি, আমাদের কি দোষ বলো? বিশেষ করে দুইটা পক্ষ বলছে এখন, আমি এবং মিঠু এক পক্ষে, এক পক্ষে মেঘলা আর উষা, যে ছেলেদেরকে তোমরা ভাই সবসময় কম্পারিজন করবে সালমান আর শাহরুখের সাথে, ওর মতো করে প্রেজেন্টেশন হচ্ছে কিনা, ওর মতো লুক কিনা, তাহলে তো বিপদ। মিঠু ফাইনালি ধরা খেলেন আপনি, এবং ধরা খাওয়ার পর তখন অভিব্যক্তি কি ছিল? কারণ এর আগে তো আপনি কথা বলেছেন, আপনি জানেনও না যে উষাই হচ্ছে সেই মেয়ে, পরে যখন জানলেন তখন কি অবস্থা?
হ্যাঁ ওই তো বলতেছিলাম যে 12 ফেব্রুয়ারি মানে আমার মোবাইলে ফোন আসে এবং আমি তাকে ডিনাই করি, কথা বলতে চাই না। তো তারপরও এইভাবেই যে হঠাৎ করে ফ্রেন্ডশিপ, যে ঠিক আছে ফ্রেন্ডশিপ হোক আমাদের মধ্যে, অন্য কোনো কিছু না। তো ওর নামটা বলি, ওখানে নামটা বলছিল নিশি, যে আমার নাম নিশি, বাড়ি কোথায়? নোয়াখালী। তাহলে তো আর হচ্ছেই না,
কি বলবো, কিছু বলার
না, কিছু বলার নাই। কারণ এই জোনাল যে কথাগুলো বলি, দিস অল দ্য পার্ট অফ ফান, কারণ কোন জায়গাকে ছোট করার উদ্দেশ্যে কোনোভাবে আমরা বলি না। তারপর থেকে
তো আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে না, কখনোই না, এই মেয়ের সাথে আমার কখনোই রিলেশন হবে না বা কোনো কিছুই হবে না। এবং তাই অনেকদিন কথা বলি, সবসময় আমার খোঁজ খবর রাখে, কোথায় যাচ্ছি, কি করতেছি, সবসময় খোঁজ খবর রাখে। তো এইভাবেই চলছে। তারপরে যখন আমাদের ফাইনালি দেখাটা হয়, দেখা হওয়ার পরে ওই তো বললাম যে দেখা হওয়ার পরে কি হয়েছে। তো রাতে যখন আমি ফোন দেই, ফোন দেওয়ার পরে সেই কণ্ঠটা চেনার পরে আসলে আমি মানে কি করবো বুঝতে পারতেছি না, যে আমি এই মেয়েটার সাথে এত কিছু শেয়ার করে ফেললাম, আমার লাইফের তো সবকিছু শেয়ার করে ফেলছি, আমার পাস্ট লাইফের সব, যত মানে আরো কুৎসিত করে আমার নিজেকে উপস্থাপন করছি ওর কাছে, যাতে ও কখনো আমার উইক না হয়,
যেগুলো সত্যি না
এবং মিথ্যা অনেক কিছু অনেক কুৎসিত ভাবে নিজেকে প্রকাশ করছি আমি, যাতে কখনোই সে উইক না হইতে পারে। কারণ আমি তো শিওর যে আমি এই মেয়েটার সঙ্গে কখনোই কোনো রিলেশনে জড়াবো না। তো যাই হোক, তারপর দেখে আসলাম। আসার পর আমার দুলাভাই বললো যে তাহলে কি করবো, পছন্দ হয়েছে মেয়ে? তো আমি বললাম ভাইয়া আপনি তো আপনি যান, আমি আপনাকে পরে ফোন দিয়ে জানাবো পছন্দ হয়েছে কিনা। তো রাতে আমি যখন ওকে ফোন দিয়ে কথা বলি, কনফার্ম হলাম যে নিশি সেই উষা। তো তারপরে নিজেকে ই করে নিলাম, না আসলে সমস্যা নাই, কারণ ও তো ওর বাড়িও নোয়াখালী না বা ও নিশিও না, তো সমস্যা নাই। তো দুলাভাইকে আমি রাতে জানাই দিলাম যে ঠিক আছে আপনারা আগান, আমার পছন্দ হয়েছে। আমার বাবার সাথে কথা হয়, বাবা আমাকে বলে যে হ্যাঁ আমরা ওর ফ্যামিলি দেখছি, যেহেতু আমাদের ওই বাড়ি একই ডিস্ট্রিক্টে, হোম ডিস্ট্রিক্টে একই জায়গায়, সো সবার সবকিছু জানাটাই স্বাভাবিক এবং জানতে পারছে। তো আমার বাবা বললো যে ঠিক আছে আমরা ওর ফ্যামিলি খবর নিচ্ছি এবং ওর ফ্যামিলি ঠিক আছে ভালো, আমরা আগাবো, কোনো সমস্যা নেই। তো এর মাঝখানে একটা জিনিস হয়, কিছুদিন মানে দেখার পরে ফাইনাল কনফার্ম করার পরে যে হ্যাঁ আমরা আসলে ওষাকেই সিলেক্ট করলো। সো ওষাকে সিলেক্ট করার পর 3-4 দিন পর হঠাৎ করে মানে কি নিয়ে যে কি হলো বুঝলাম না, তো বলতেছে যে আচ্ছা এই মেয়েটাকে যদি আমরা বাদ দেই তাহলে কোনো সমস্যা আছে কিনা। তো হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিচ্ছেন? তো না, যদি কোনো ভালো কোনো অপরচুনিটি, ভালো কোনো জায়গা থাকে সেখানে আমরা দেখব। তো এটা বলার আগে একটা জিনিস ছিল, সেটা হলো যে
ভালো কোনোই বলতে অপরচুনিটিজ মানে আরো বড় পরিবার,
হ্যাঁ হ্যাঁ আরো বড়
ফ্যামিলি, আরো অবস্থাপন্ন পরিবার, এই রকম
এই জিনিসটাই। অবশ্য এই কথাটা বলার আগে যেটা করছি সেটা হলো এঙ্গেজমেন্টটা হয়ে গেছে, ওর সাথে এঙ্গেজমেন্টটা হয়ে যায়। আমি আমার বাবাকে আসলে একটু প্রেশার ক্রিয়েট করেই এঙ্গেজমেন্টটা করানো হয়। আমার মাকে আমি বলি একটা সময় যে উষাকে ছাড়া আমার চলবে না, আমি উষাকেই বিয়ে করব। তো এই কথা বলার পরে আসলে আমার ফ্যামিলিতে এমন একটা অবস্থান ছিল যে আমি যদি বলি উষাকে আমি বিয়ে করব, তাহলে আমার একটা মেয়েকে ভেঙে নিয়ে যায়, নিয়ে বিয়ে করা যে কথা, এবং এই কথা বলা সেম হবে। এবং আসলেই তাই হলো, যখন আমি বললাম যে আমি উষাকেই বিয়ে করব। তো তখন এই কথা বলার পর তার একদিন পর আমার বাবা আংটি সাথে নিয়ে আসে। তো ওনারা যান যে এঙ্গেজমেন্ট করে আসে। তো এঙ্গেজমেন্ট করে আসার 2 দিন পর বলে যে আসলে আমরা অন্য একটা মেয়ে দেখতে চাই। তো অন্য একটা মেয়ে দেখতে চাই, বলে এখানে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখানে এরপরও আর কি কথা থাকতে পারে, এরপরও তো আর অন্য কোনো অপশন চিন্তা করা যায় না। তো না, তারপরেও না হবে না, এখানে সমস্যা আছে, অনেক ধরনের সমস্যা, কি সমস্যা সেটা বলে না, সমস্যা হবে না এখানে, আমিও আমিও ছাড়বো না, না এখানেই হইতে হবে। তো এই অবস্থা, তো একটা সময় ওনারা এঙ্গেজমেন্টের পরেই ওনারা আরেকটা মেয়ে আমার মা দেখতে যায়, দেখে পছন্দ হয়ে যায়, পছন্দ হয়ে যায় এবং আমাকে বলে যে মেয়েরা পছন্দ হয়েছে তুই দেখ। তো আমি বললাম না, আমি একে দেখবো না এবং আমি যাকে চাইছি তাকে আমাকে বিয়ে করাইতে হবে, এটাই ফাইনাল। আব্বা যেদিন এঙ্গেজমেন্ট করে আসে সেদিন আব্বা আমাকে বলল যে আসলে জন্ম মৃত্যু বিয়ে তো একমাত্র আল্লাহ নির্ধারণ করে, সো আসলে কিছু করার নাই, এখানে যেহেতু এঙ্গেজমেন্ট হয়ে গেছে এখানেই বিয়ে হবে। অথচ দুই দিন পর উনি আর এই কথা বলেন না, উনি অন্যরকম কথাবার্তা বলা শুরু করে। তো এইভাবে চলতে থাকে। তো আমাদের দেখার পরদিন উষাকে আমি ফোন দিই, আমি আমার অফিস ছিল কারণ বাজার, তো ও তো সিটি কলেজে ও অনার্স বিবিএতে ভর্তি হয়। তো যখন ফিরে আমি তখন ওকে ফোন দিলাম, আমি জানতাম না যে ও ফিরতেছে, হঠাৎ করে ফোন দিছি 12টার দিকে। তো তখন ওষা বলে যে আমি তো ফার্মগেট, তো আমি বললাম আমি তো কারণ বাজার, তো দেখা করবেন নাকি? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আসেন। কোথায়? বসুন্ধরা সিটিতে আসেন। আচ্ছা ঠিক আছে। তারপর গেলাম বসুন্ধরা সিটিতে। তো আগের দিন যা দেখলাম আজকে আর একটু ব্যতিক্রম, চোখগুলি আরো ছোট ছোট,
চোখ ছোট। উষা কাম অন, মেঘলা কিছু বল।
আমি আসলে স্পিচলেস, কি বলছিলাম মিঠু ভাই, মানে আমি বললাম এমন ডাগর ডাগর চোখে কেন কাজল দিলে, এত সুন্দর চোখ।
আচ্ছা তারপর, মাশাআল্লাহ তারপর
চোখগুলি ছোট ছোট
নাকি খুব ছোট করে দেখে দেয় কথা বলার সময়? আমি কিন্তু দেখছি যে মিঠুর চোখ ছোট হয়ে যায়। আপনি নার্ভাস ছিলেন কিন্তু যে এক্সাইটেড ভুগছিল তার কাছে যায়। উষা কেমন লাগছিল তখন? সে তো বোঝাই যাচ্ছে।
ওকে আসতে বললাম, ও আসলো। আমি সেদিন মাথায় ভর্তি তেল তেল দিয়ে, মেবি সেদিন শনিবার ছিল এরকম, তো তেল তেল দিয়ে মাথায় গেছে, আর কাজল দিইনি সেরকম, মানে কাজল দিছে খুব হালকা করে কাজল দিছে আপনার। ও এর আগে ও আমাকে দেখা করতে বলতেছে যে তুমি কি দেখা করবা, আমি বললাম যে না আমার তো আসলে চোখ ছোট, তো আমি আপনার সাথে দেখা করবো না, আমার কাজল দুটা হারাই গেছে এ কারণে দেখা করবো না। তো এরপর মানে তো ওই নেক্সট শনিবারে আমরা দেখা করলাম, তো ওরে দেখলাম আরো বৃদ্ধ দেখাচ্ছে। এই কি দেহের টোটালি এনকাউন্টার একজন আরেকজনের। সাদা একটা শার্ট পরা, হাফহাতা, আমার পছন্দ হয়নি সত্যি কথা, মানে সেদিন থেকে একটু ভালো লাগলো কিন্তু তারপরও আমার মনের মতো না,
মানে মনে তো সালমান শাহরুখ থাকলে কেমনে হবে। তারপর
তবে মানে গত দিনের থেকেও একটু
বেটার, মানে ইমপ্রুভ করেছে আর কি,
একটু ইমপ্রুভ করেছে আর কি। কথাবার্তা বলে চলে আসলাম। এটা কিন্তু আমাদের ফ্যামিলি কেউ জানতো না যে আমরা এরকম বসুন্ধরা সিটিতে দেখা করছি। তো আমারে বলে যে এখন কি বলবো আমার ফ্যামিলি, তো আমি বলতেছি যে বুঝতে পারতেছি না কি বলবো। তো আমার আম্মু বলতেছে, আমার আব্বু বলতেছে যে ঠিক আছে ছেলেটাকে তো আরো দেখার বিষয় আছে, তো ছেলেটাকে একদিন বাসায় আসতে বলি। আমার বলে যে তুই বল বাসায় আসার জন্য, তো আমি ওরে বললাম বাসায় আসার জন্য। ওদিন আবার ওর MBA এর পরীক্ষা ছিল, তো আসলো বাসায় সকালবেলা, চলে গেছে আবার মানে 12টার দিকে।
ফাইনালি কি দুইজনের বিয়ে সম্মতি হলো দুই পরিবার থেকে?
সম্মতিটা আসলে অনেক সময় লাগছে।
আচ্ছা দেন ফাইনালি ওরা রাজি হলেন, দুই পরিবারই রাজি হলেন তাই তো?
দুই না রাজি হয়নি, আমার বাবা রাজি হয়নি।
এই অবস্থাতেই বিয়ের পিড়িতে বসলেন কি আপনারা নাকি হলো?
গুরু আসলে যেটা মানে আমরা কিছুই জানতাম না, মানে ওটা ওদের মানে
ওদের ব্যক্তিগত একটা ব্যাপার,
ফ্যামিলিগত ব্যাপার,
আমরা কি চলছে ওখানে সেটা সম্বন্ধে আপনারা তেমন কিছু জানতেন
না।
মিঠু ফাইনালি কি বিয়ের পিড়িতে বসাটা হলো, বাবার অমত ছিল, সেই অমত থাকা অবস্থাতেই সিদ্ধান্তটা হলো যে বিয়ে হবে তাই কি?
না বিয়েটা আমি করব।
আপনি করবেন, সে কারণে ফাইনালি বিয়ের ব্যবস্থা।
ফাইনালি
বিয়ে কি অনুষ্ঠান অনুষ্ঠান একদম এইভাবে?
হ্যাঁ, অনুষ্ঠান করেই হয়েছে।
যাক, এট লিস্ট আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কারো পা মনের মতো না দেখতে, কারো চোখ ছোট ছোট কাজল দেয়নি বলে, কাজল দিলে ছোট ছোট মনে হতো না, কিন্তু আস্তে আস্তে করে দুইজনের মধ্যেও কিন্তু ভালো লাগা তৈরি হয়েছিল এবং দুইজন নিজেদের অজান্তে চাচ্ছিলেন যে বিয়েটা।
এটা আসলে কেমন একটা ফিলিংস আসলে বলতে পারবো না, মানে কথা বলতে বলতে আসলে একজনের প্রতি একজন মানে কেমন জানি
সবই ভালো লাগছে তখন।
হ্যাঁ, তখন সবই ভালো।
বয়স কম কম মনে হচ্ছে
না? বয়স তখন মনে হলো যে
বয়সগুলো কি ভালো
না? হ্যাঁ, আসলে একটু বয়স্ক ছেলেরাই মনে হয় একটু ভালো, বউদেরকে খুব আদর করে এরকম আর কি।
আর পা মোটামুটি ভালো এল মনে হচ্ছে এখন দেখে, তাই তো মিঠু? দেন ফাইনালি বিয়ের আসর।
This track was downloaded from fusionbd.com.
আসলে গুরু ওর মানে ফার্স্ট প্রেমে যেদিন পড়লাম সেদিন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ও আমাদের বাসায় যেদিন আসলো তো ওর পরীক্ষা শেষে আমাকে আবার ফোন দিল, তুমি একটু আসতে পারবা, একটু কথা ছিল। তো গেলাম ধানমন্ডি লেকে, ফোনে কথাবার্তা বলার পর আপনার চিকেন স্কিং একটা রেস্টুরেন্টে ওখানে গেলাম। তো আমার মানে ওর না একটু মানে কিরকম খুঁতখুঁতে টাইপসের আর কি, যে কোথাও গেলে আপনার খুব সাবান টাবান দিয়ে হাত ধুয়ে তারপর খাওয়া দাওয়া করবে। তো আমি আবার এরকম না যে ঠিক আছে আমি পাইছি এরকম অবস্থা। তো ও তখন মানে হাত ধুইতেছিল, ও আমার হাতটা নিয়ে না মানে ও হাত ধোয়াই দিতেছিল এরকম।
তখন প্রেমে পড়া প্রথম?
হ্যাঁ, তখনই আসলে সত্যি কথা যে তখন মনে হয় না সিনেমাতে এরকম যে আসলে পাঁচ মিনিটের জন্য হারায় যায় গান হয়, তো এরকম আসলে পাঁচ মিনিটের জন্য উধা হয়ে গেছিলাম।
গান দেন এগুলা, বিয়ে চলছে এবং আমরা সরাসরি বিয়ের এখন টোটাল ফোজ নিয়ে যারা এখন ভালোবাসা বাংলাদেশের সাথে আছে সবাইকে সাথে নিয়ে হাজির হবো ওদের বাসর ঘরে, কি হচ্ছে জেনে নেব।
আসলে তারপর
একদম একদম বাসর ঘরে সরাসরি চলে যাব। বাসর ঘরের বর্ণনা
আমি শুরু করব না?
হ্যাঁ হ্যাঁ উষা।
হ্যাঁ, যেটা হচ্ছে আমার খুব বউ সাজার শখ ছিল আর আলটিমেটলি বউ সাজার জন্য আমি বিয়ে করছি।
এতটা কেউ আমাকে হাসি ধার দে দুই টাকার কি বউ সাজার জন্য আমি বিয়ে করেছি? কাম অন উষা, এটা কিছু কথা হইলো আসলে কি তাই?
আসলে গুরু তখন মানে বউ সাজবো ঠিক আছে, যে আমাকে দেখতে অনেক সুন্দর দেখাবে, যে বউ জিনিসটা
বলে কি
এটা সত্যি?
হ্যাঁ,
এটা এটাই
বলছি। মানে বিয়ে সংসার মানে অতদূর যাওয়ার কোন রকমের চিন্তা ভাবনা নাই?
চিন্তা ছিল কিন্তু এটাও ছিল যে হ্যাঁ আমি বউ সাজা,
ফাইনালি তো বউ সাজা হচ্ছে,
বউ সাজা হচ্ছে। মানে আমাকে পার্লারে আন্টি যখন সাজাচ্ছিল তো তখন মানে উনি বলছিল যে আসলে এত বউ সাজাইছে কিন্তু এত এক্সাইটেড আমি কখনো এত খুশি বউ কখন দেখে নাই। আমার যখন ফাইনালি সাজটা হয়ে গেল তখন আমার মানে বলতেছি আন্টি আমি তো আর বউ সাজতে পারবো না। বলতে কেন বউ সাজতে পারবো না, প্রতি বছরই এরকম করে সাজবো, প্রতি বছর সাজলেও তো আর এরকম করে সাজতে পারবো না আর কি বলতেছি।
বাসর ঘরে যাবো আমরা, বাসর ঘরে কি হলো? ফাইনালি আপনি বসে আছেন তাই তো?
হ্যাঁ ফাইনালি বসে আছি। আর হচ্ছে
মিঠু তো খুব অন্তর্মুখী ধরনের, রসকস কিছুটা কম মনে হচ্ছে।
হ্যাঁ, ও মানে একদম নিরামিষ, কোনো ইয়ে নাই ওর মধ্যে। তো আমার ফ্রেন্ড একটা ফোন করলো যে তুমি কি শাড়ি চেঞ্জ করছো, এত ভারী শাড়ি পরে আছো। তো আমি বললাম না আমি চেঞ্জ করিনি। তো আমার ফ্রেন্ড আবার ওকে ফোন দিয়ে খুব মানে বকা ঝড় করছে, হ্যাঁ আপনি কিরকম যে এত ভারী, সেই সকাল থেকে মেয়েটা পরিশ্রম করতেছে আপনি এরকম। আসলে তো আমি চেঞ্জ করতে যাচ্ছিলাম না, যে আমি
আরো সুন্দর লাগতে থাকুক।
হ্যাঁ সুন্দর লাগতে থাকুক, আমি মেকআপ রাতে মুছবো না আর কি এরকম একটা অবস্থা। তো বাসর রাতে যেটা হয়েছে, ওর ফ্রেন্ড আমার যে নাহিদ ভাইয়া উনি মানে বেলি ফুলের মালা দুইটা বালিশের মাঝখানে বেলি ফুলের মালা রেখেছে। ও আমাকে বলতেছে তুমি মালা রাখছো কেন এখানে, মালা দিয়ে কি হবে? ঠিক আছে
কি রে ভাই। আচ্ছা তারপর
তো ও আমার কিছুই বলে নাই, ওর মানে স্বপ্ন ছিল যে ওর বউকে বলবে চলো ঘুমাই। ঠিক আছে, ওর স্বপ্ন এটাই ছিল,
চলো ঘুমাই।
এটা কারো ড্রিম হতে পারে?
শেষ করে দিল সবকিছু, ধ্বংস করে দিল সবকিছু। না তা তো ফাইনালি হয়নি, যেটা হয়েছিল উষা তারপর থেকে,
তারপর এই তো কথাবার্তা বললাম, তারপর বিয়ের কিছুদিন অনেক মানে ধকল গেছে। তো কখন যে ঘুমাই গেলাম আসলে বলতে পারি না। তো সকালবেলা উঠলাম, উঠে
আপনাকে দেখে কি বলেছিল?
ও আমাকে দেখে বলতেছিল যে আসলে আমার বউ যে মানে বিয়ে সাজে এত সুন্দর লাগবে আসলে আমি এটা কল্পনা করতে পারিনি। এই কথাটা বলছি
মিঠু কেমন দেখাচ্ছিল উষাকে?
আসলে ও এমনিতেই সুন্দর, আর
ফাইনালি
তারপর অনেক সুন্দর করে সাজছিল। আসলে সাজার জন্য বিয়ে করছিল এটা সে
এমনি বলছে, এমনি বলছে,
এটা আসলে অসংখ্যবার আমাকে বলছে।
এগুলো না, অনেক ভেতরে থাকে অন্য জিনিস,
এটা তো অবশ্যই।
এই কথাতে আমরা যাবই না, কিন্তু ফাইনালি স্বপ্নের মধ্যে যে মেয়েটি ইতি উতি করে উকি দিত যে আমার মনের মানুষটি এরকম, আমি আপনি একটু ইমোশনাল প্রকৃতির মানুষ, আপনার সবচেয়ে কাছের মানুষটি এরকম হবে, এবং স্বপ্নের সাথে অনেকখানি মিলে যাওয়া যে মানুষটি এখন বসে আছে আপনার ওই বিছানার উপরে গুটিসুটি মেরে একবারে লাল টুকটুকে বউ, মনে হয় এটাকেই বলে, ওকে সাজালে ওই টাইপেরই দেখাবে, আমি ইমাজিন করছি আর কি। ফাইনালি রিয়াকশন কেমন
ছিল? আসলে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আমি আসলে সাজের থেকে ও স্বাভাবিক থাকলে আমি আসলে আমি বেশি পছন্দ,
কিন্তু সেই সেই মুহূর্তের ফিলিংস গুলো যেটা হয়তো তাকে বলা হয়নি, বাট তখন কি ধরনের ভেতরে অনুভূতি কাজ করছিল ওই রাত ওই মুহূর্ত?
ওকে আসলে কখনোই আমি ভালোবাসি তোমাকে এই ধরনের কথাবার্তা
ভেতরে কিছু
বলা হয়নি,
ভেতরে
বলতে চাইছি অনেক সময় বলতে চাইছি ওই সময়, কিন্তু আসলে বলতে পারি আমি ওই অন্তর্মুখী টাইপের যেটা বলছেন, মানে আপনি অনেক বিচক্ষণ দেখে এগুলি বুঝতে পারেন।
কি কি বলতে মন চাচ্ছিল তখন বলে ফেলুন, আজ বলেন তো একটু কি কি বলতে মন চাচ্ছিল? আপনার মতো অনেক অন্তর্মুখী মানুষ আছে যারা আপনার মতো করে এখন ভাবতেছে, ইস ওই মুহূর্তে আমি এই কথাটা বলা দরকার, বলতে পারি না কেন, বলে ফেলুন তো আজকে।
হ্যাঁ,
কি বলতে মন চেয়েছিল উষা? সুন্দর করে আমি বর্ণনা দিচ্ছি। উষার একটা ফোন আসলো, বন্ধু বললো যে ক্রিয়া এত ভারী কাপড় চোপড় পরে পরে বসে আছিস, বলছে বাদ দে তোর ভারী কাপড় চোপড়ের খাতা, আমি আমি চিন্তা করতেছি যে আমার জীবনের সবচেয়ে সুন্দর লাগতেছে আমাকে এই সুন্দরটা, অনন্তকাল আমি ভারী ওজনের এ পোশাক বহন করতে রাজি আছি। দিয়ে সুন্দর করে দারুণ একটা স্মিত হাসি, ওই উষা কিন্তু আবার জানে যে কোন লুকে তাকে আরো বেশি গ্ল্যামারাস দেখায়, সেইভাবে বসে আছে। আপনি ফাইনালি ঘরের মধ্যে গেলেন, কি মনে হয়েছিল, কি মানে কি ধরনের রিয়াকশন, কি বলতে মন চাচ্ছিল তখন?
ওই তো একটা কথাই, আমি পাইলাম, ইহাকে পাইলাম,
আর কিছু?
হ্যাঁ, আর এই তো আমি ওকে ভালোবাসি এই কথাটা আসলে বলতে অনেক ইচ্ছা করতেছিল, কিন্তু আমি
যে সিম্পল তিনটা ওয়ার্ডে যা আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি এই কথাটা আমি বলতে পারিনি।
আর কি চাচ্ছিল আমার? যে কোন রকমের লজ্জার মাথাকে চুপচাপ বসে থাকে তাকে দেখি, এটাও কি মনে চেয়েছিল?
হ্যাঁ, সেটা তো অনেকক্ষণ দেখছি,
আড়ালে আপডালে না, একদম সরাসরি বসে থাকে আর দেখি, সে যাই ভাবুক না কেন,
সরাসরি দেখছি। ওর সাথে আসলে আমার ওই বিয়ের আগেই তো অনেকবার মিট হয়েছে, যার ফলে সে
তখনও তো চোখ ফাঁকি দিয়ে দেখার মতোই মানুষ আপনি, আমার যতটুকু মন বলে সরাসরি দেখার মানুষ আপনি না, আড়ালে আপডালে লুকোচুরি করে দেখা, তাতে পাছে আপনি আবার নিজে ছোট না হয়ে যান এরকম ভয়ের ভিতরে কাজ করে, এগুলোই তো। তখন মন চায়নি যে সবকিছুকে পেছনে ফেলে দিয়ে আর জান ভরে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যটাকে দেখি, মনে হয়নি? আরে ভাই, আপনাদের দুইজনের এই কল্পনাতে তো আমি এক্সাইটেড, মনে হয়নি এরকম হয়েছিল?
আসলে ফিলিংসটা আসলে বলার মতো কোনো কিছু না, যা আসলে বলা যায় না ফিলিংস গুলি।
দেন ফাইনালি আপনাদের বিয়ে হলো, বিয়ের পরে কতদিনের সংসার?
বিয়ে হলো, বিয়ে হওয়ার পর আমার ফ্যামিলি সবাই তো আসছিলেন, আমার বাবাকেও জোর করে আনা হয়েছিল, উনি তো রাজি ছিলেনই না, তো তারপরেও আসছেন বিয়ের মধ্যে, বিয়ের অনুষ্ঠানে ছিলেন, থাকার পর ওনারা সবাই চলে গেছে, আর অনেকেই যারা ছিল ওনারা ছিল, এক রাত ছিল আর কি। পরের দিন আমার মা, দুলাভাই, বোন, আরো যারা খালাতো বোন ছিল, ভাই ছিল, সবাই পরের দিন চলে যায়। তো তখন আসলে সংসার হঠাৎ করে মানে কেমন যেন একটা ফিল হইতেছিল যে আসলে মানে বিয়ে লাইফ আর বিয়ের আগের লাইফটা মানে আসলে কম্পেয়ার করে অনেক ডিফারেন্ট একটা ব্যাপার। তো কিছুটা প্রবলেমে ছিলাম, টাকা পয়সার প্রবলেমে ছিলাম, তো ওই সময় পকেটে আমার 300 টাকা ছিল, আমার মা বাবা সবাই চলে যায়, তো ওটা দিয়ে আমরা আসলে সংসার শুরু করি। তখন আমি জব করতাম, যাই হোক, তো দুই দিন পর আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ফোন করেন যে তোমরা আসো, তো গেলাম ওদের বাসায়, ওখানে ছিলাম দুই দিনের মতো ছিলাম, তারপর ফিরে আসি বাসা। আমি মিরপুর ছিলাম, মিরপুর ছিলাম। তো ওইখানে এই শুরু করলাম আমরা সংসার যথারীতি। আমি অফিস করতেছি, ও কলেজ করতেছে, এইভাবে চলতেছে। তো ও একটু কথা বেশি বলে আর সবসময় মানে এত কথা বলে।
তাহলে তুমি অন্যায় করছো এতক্ষণ ধরে চাপিয়ে রেখে। উষা কেমন চলছিল এই যে সংসার জীবন?
আসলে তো মানে অভিজ্ঞতা ছিল না এই, মানে ফার্স্ট
অভিজ্ঞতা থাকবে না, এটাই স্বাভাবিক।
তো আর আমার পাশে যে এক থাকে না যে তুমি এইভাবে করো ওভাবে করো এরকম মানে কেউ না। তো আমি তো খুব কান্নাকাটি যে আমার আব্বু আম্মুকে ছেড়ে চলে আসছে। তো আচ্ছা, তো আমার আব্বু আমার সাথে কথা বলতে চায়। তো আমি আমার আব্বু আমার সাথে কথা বলতে চাচ্ছে, আমি আসলে কথা বলতে পারছি না। আমি আসলে ওর আমাদের মানে ওই বাসাটা ছিল ছাদের উপরে, তো আমি আসলে ছাদের এক কোণে গিয়ে মানে কান্নাকাটি করি, এরকম একটা অবস্থা। খুব কষ্ট হইতেছিল, মানে আমি আমার আব্বুকে মানে অনেক ভালোবাসি আর কি। মানে সত্যি কথা, যেটা আমার আমুর থেকে আমি আমার আব্বুরে বেশি ভালোবাসি। তখন খুব কষ্ট হইতেছিল যে না, তখন বুঝতে পারতেছিলাম যে আব্বুর এটা। আব্বু আমাকে যাইতে বললে তো ও আমার তো তখন মানে বলতেছে না যে আসলে যে নতুন বিয়ে করলাম, কিভাবে বলি যে আমার কাছে 300 টাকা। তো আমার আব্বু বলতেছে তোমরা আসো না কেন। আর এদিকে গুরু মানে আসলে অনুষ্ঠানটা আমার ফ্যামিলি থেকে হয়েছে, তো ওর মানে কথা ছিল এরকম যে আমার আব্বু বলছে যে আমরা আসলে অনুষ্ঠান একবারই করবো, বারবার অনুষ্ঠান করবো না, তারপরে আপনারা করেন। তো হ্যাঁ, ওরকমই কথাবার্তা। তো আমি ওকে বললাম যে ঠিক আছে তাহলে বিয়ে কর, মানে ওরে বললাম যে তুমি চলে যাও, তো আমার বাসায় আসো না, জিনিসটা কেমন দেখা যায়, আমি আসলে পারবো না যে বিয়ের পর হাজবেন্ডকে নিয়ে আমার বাসায় থাকার জন্য। তো ও তখন ডিসাইড করলো এরকম যে না আসলে ঠিক আছে, আমি আমার সব রিলেটিভ তো বাড়িতে থাকে, এখানে তো আমি একাই থাকি। তো ও বললো তখন আমার আব্বু আম্মু বললো আচ্ছা ঠিক আছে, জামাই যখন নিয়ে যেতে চায় তো দেই, আর স্বাভাবিক বিয়ের পর
রাখতে থাকবে,
আর রাখতে হয় না আর কি, এরকম একটা। তো বাসায় নিয়ে গেল ফার্স্টে, মানে ওই দিন রাতে কথায় বলি আমি না খুব কষ্ট পাইলাম যে আমি মানে গিয়েছি, আমার শ্বশুরের মানে মানে সামর্থ্য মানে ভালোই, আমার শ্বশুরের মানে অবস্থা যে খারাপ তা না, আমার শ্বশুরের অবস্থা আছে ওই আমাদের এলাকার মধ্যে ভালো অবস্থায় আছে। তো গুরু আমি আসলে রাতে আমি তো কিছু অনেক মানে দুই তিন দিন ধরে না খাওয়া, তো রাতে আসলে খোদা পাইছিল। তো আমার আসলে গুরু আলু ভর্তা আর ভাত আর গলার মুরগির হাড়। তো আমার পাশে ছিল আমার ননাসের হাজবেন্ড, তো আমি ওটা মাইন্ড করলাম না যে উনি জামাই মানুষ ওনাকে ভালোটাই দিবে, কিন্তু গুরু এটা আমার খুব কষ্ট, ছোট ছিলাম তো, যার গুরু আমার আব্বু আমাকে এত পরিমাণ আদর করে, আমার ফ্যামিলি সবাই, আমি যদি বাসায় চুপচাপ থাকি তাহলে ওরা ভাবে যে না আমার মানে কিছু হয়েছে, আমি কেন এরকম চুপচাপ। তো ওইটা দেখে গুরু আমার এত পরিমাণে খারাপ লাগলো, গলার হার দিল। আমার ফার্স্ট আজকে আমি ওর বাসায় ভাত খাইতেছি, তারপর আমি কিছু ইয়ে করলাম না, কিন্তু ওই যে ও একটু অন্তর্মুখী, রাতেও আমি ওকে ছাড়া খাইলাম, আর সকালে উঠে ও তো আগে ফ্রেশ হয়ে আপনার খাওয়া মানে ওর দুলা ভাইয়ের সাথে খাইছে, তো সকালেও সেম একই অবস্থা, মানে ওই আলু ভর্তা ডাল ভর্তা। আমার খুব মানে আমি চাচ্ছিলাম যে না আমি নতুন বউ, ঠিক আছে আমাকে হয়তো বা সেরকম ভাবে আপ্যায়ন করবে, আমি সেটা পাইনি, মনের কষ্ট মনেই রাখলাম। ওরে তখনও বলি নাই, কিন্তু আমার ভিতরে ভিতরে খুব খারাপ লাগতেছিল, মানে এতটাই খারাপ লাগতেছিল যে আমি নতুন বউ, আমার সাথে কেন তারা এরকম করতেছে, আমার কি কোনো অন্যায় ছিল? তো ওকে আমি বুঝতে দেই না। তো ওর আমার শ্বশুর শাশুড়ি চলে যায়, তারপর আমরা দুজন, এরপরে আসলে আর্থিক কষ্ট হোক যেটাই হোক আসলে আমরা দুজন সেটা ম্যানেজ করেই নিতাম। তো এমনও দেখা গেছে যে নতুন সংসার কিছু মানে আর বিয়ের মধ্যে ওর কাছে যা ছিল খরচ হয়ে গেছে, খুব হিসাব করে গুরু, মানে দুইটা টাকারও আমি হিসাব করে চলতাম, মানে দুইটা টাকা খরচ হচ্ছে, দুইটা খাত মানে টাকাটাও আমি মানে খাতার মধ্যে লিখে রাখতাম যে আজকে এই খাতে এই ব্যয় হয়েছে, আমাকে তো সারা মাসের ভাবে চলতে হবে। এতটা মানে মানে ফার্স্ট কয়েকটা মাস এতটাই প্রবলেম হয়েছে, নতুন একটা সংসার সাজাতে গেলে আসলে এরকম প্রবলেম সবারই হয়, যে যত টাকা ইনকাম করুক তার চাহিদা অনুযায়ী একটু প্রবলেম হবে। তো ওইটা মাথায় নিয়ে আসলে গুরু দেখা গেছে যে আমি ও আমাকে আমি কলেজে যাচ্ছি তো আমাকে সকালবেলা মানে বলতেছে তুমি ব্রেকফাস্ট করছো, তো আমি বললাম যে হ্যাঁ করছি, দেখা গেছে যে আমি করি নাই, আমি দুপুরবেলা হয়তো আম্মুর বাসায় এসে ভাত খেয়েছি, খেয়ে আবার ওই মিরপুর উদ্দেশ্যে চলে যাচ্ছে ওই ওকে নিয়ে সাথে। তো এমন দেখা গেছে যে গুরু পানি পিপাসায় দেখা পানি নিয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, মানে গাড়ির মধ্যে মানে পানি পিপাসায় মানে এতটা কষ্ট হচ্ছে, ঠিক আছে দশটা টাকা খরচ করে পানি খাবো, এই তো বাসার সামনে তো চলেই আসছি, দশটা টাকা থাকুক আমরা হয়তো বা সবজি কিনেও সেটাই খেতে পারবো, এরকম মানে কিছুদিন আমাদের এরকম প্রবলেম গেছে বিয়ের পর পরই। আমি সেটাও আমার গুরু আমার কোনো খারাপ লাগেনি, কারণ আমি ও আমাকে ভালোবাসে, ওর জন্য আমি সবই করতে পারি, এটা এটা তো কোনো কষ্টই না, কারণ কিছু পাইতে হলে তো কিছু দিতে হবে, আমার ফিউচার জন্য ভালো করতে হলে এটা কোনো কষ্ট না।
আপনি তখন কোন ক্লাসে যে সময়টার কথা বলছেন?
আমি অনার্স ফার্স্ট ইয়ারে গুরু।
অনার্স ফার্স্ট ইয়ার
মানে আমি সবেমাত্র ভর্তি হয়েছি।
ভর্তি হয়েছেন এবং আপনি নিঃসন্দেহে সন্দেহানভাবে বুঝতে পারছেন যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে?
হ্যাঁ আমি বুঝতে পারছি গুরু, এত সুন্দর সময় মানে কাটছে, আমরা তো ছাদের উপরে ছিলাম, দেখা গেছে বৃষ্টি হইতেছে, দেখা গেছে সারাদিন বৃষ্টিতে ভিজছি, এমন হয়েছে রাতে বৃষ্টি হচ্ছে যে ছাতা দিয়ে ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজতেছি, মানে পাগলের মতো ছিলাম, কেমন জানি আপনার মানে ছাদের উপরে যে চিলে কোঠার উপরে যে ছাদ ওখানে নুডলস কিনতে যাবে, সেটাও দেখা গেছে যে গুরু আমাকে নিয়ে নুডলস কিনতে যাবে, আমার তখন মানে মাঝে মাঝে রাগ হইতো যে আসলে হাসি মুখে সেটা মেনে নিতাম, কিন্তু যে একটা নুডলস কিনতে যাবে যে আমার কষ্ট হচ্ছে ছয়তলা নামতে হচ্ছে, মানে এটা বুঝছো না, ও যে আমার খুব অনেক ভালোবাসত সেটা, যেমন আমি দেখা গেছে যে আমার আম্মুর বাসা থেকে যখন ব্যাক করতাম, দেখা গেছে আমি সন্ধ্যা পর্যন্ত আম্মুর বাসায় থাকতাম, ভুলে বাসায় চাবি রেখে আসছি, ও সেই মিরপুর থেকে আবার ফার্ম গেটে গিয়ে চাবি নিয়ে আসতো, মানে আমার কিছু বলতো না গুরু, যে না তুমি যে কেন এই কাজ মানে সাবধানে করবো না, এই জিনিসটা বলতো না, যে ঠিক আছে যেটা হয়ে গেছে তো এটা আর কি করার। ও আমার অনেক ভালোবাসত, মানে এত পরিমাণে ভালোবাসে, তখন আসলে গুরু মনে হয়েছে যে আসলে পৃথিবীর মনে হয় আমি সবচেয়ে সুখী, আমার দুঃখ নাই যে আমার অনেক টাকা নাই, আমার অনেক পয়সা নাই, কিন্তু
খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে বিভিন্ন ভাবে সমস্যা হচ্ছে
গুরু, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে মানে কি গুরু, দেখা গেছে যে আমি মাছটা এত পরিমাণে পছন্দ করি যে খাওয়ার সময় দেখা গেছে দুই তিন পিস মাছ ছাড়া আমার ভাতই খাওয়া হয় না, সেখানে ওর একটু সবজি পছন্দ করে মাছ আবার খায় না, তো ওর সাথে সাথে আমি হ্যাঁ আমারও সবজি ভালো লাগে, আর তখন তো একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিলই, তো দেখা গেছে যে আলু ভর্তা এই সেই এগুলো, আর গুরু আমি ফার্স্টে কিন্তু কোনো রান্নাই করতে পারতাম না, বিয়ের পর দিন সেটা ওরে আমি ফার্স্ট আমার শ্বশুরবাড়ি সব আত্মীয়স্বজন চলে যায় তো আমি ছিলাম, তো খাবার দাবার কিছু নাই, আর তখন ওর ফ্রিজও ছিল না, ওরে নুডলস রান্না করে খাওয়াই সেদিন, আবার আমার সেই মানে ভাইয়াটা মানে ওর বন্ধু নাহিদ ভাইয়া উনি আসে মানে খাবার টাবার নিয়ে, তো উনিও মানে খাইলো যে কেমন হয়েছে,
উনি ছিল কি আপনার হাতে প্রথম রান্না?
হ্যাঁ ওইটা আমার হাতে,
এভাবে টক মিষ্টি ঝাল মিষ্টি ঝাল এভাবে চলছে মিঠু এবং উষার পরিবার এবং তাদের সংসার। তারপরে মিঠু এইটা কোন দিকে আস্তে আস্তে ধাবিত হতে থাকলো?
হ্যাঁ এইভাবে চলতে ছিল, তো আমরা 4-5 মাস ছিলাম মিরপুরে, তারপর আমি আমার অফিসের কাছে বাসা নিয়ে আসি, অফিসের কাছে চলে আসি, তো এইভাবে চলতেছিল আমাদের আমাদের মানে আমার কাছে ভালোই লাগতেছিল একটা জিনিস, মানে একটু না বললেই নয়, তো বড় ভাই যিনি নাহিদের কথা বারবার বলতেছে, তো নাহিদ আসলো বাসায়, আসার পরে কথাবার্তা বলার পরে ও বের হয়ে গেল, তো সে দেখে হাসছে, কি ব্যাপার হাসতেছেন কেন? যে হাসতেছে এই জন্যে যে মানে আমি তাকে বলতে চাইছিলাম যে আপনি তো এতক্ষণ ছিলেন বাসায় এবং কান টান ঝালাপালা হয়ে গেছে নিশ্চয়ই, আমি এটা বোঝাতে চাচ্ছিলাম, তো তখন বলে যে হ্যাঁ আসলে আমি হাসতেছি এই কারণে যে আমি তো 2 ঘন্টার জন্য আসছি, কান ঝালাপালা করে নেব, তোমার তো সারা জীবন যাবে,
এত কথা বলে, এত কথা বলে সবসময়। আমি অফিস থেকে বাসায় আসলাম, এই কথা চলছে চলছে কথা, মানে কখনো থামাথামি নাই, কথা শুধু কথা বলছে, একের পর এক টপিকস বের করতেছে, কথা বলছে বলছে।
গুণের কথা রে ভাই, আমি তো কথা বুঝে পাই না মাঝে মাঝে, টপিকস বের হতেই আছে, কথা বলতেই আছে,
একদম ঘুমানোর মানে
আগ পর্যন্ত,
মানে যতক্ষণ না মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাচ্ছে ততক্ষণ সে মানে বলে যাচ্ছে, বলে যাচ্ছে একের পর এক।
মিঠুর
কাছ থেকে কথা শুনে মাঝে মাঝে উষার কাছে আসবো।
তো এই যাই হোক, চলতেছিল আমাদের লাইফ। এদিক দিয়ে আমার ফ্যামিলি যে মানে আমার বিয়ের পর দিন যে আমার ফ্যামিলির লোকজন চলে যায়, এবং এই যাওয়ায় ওনাদের শেষ যাওয়া ছিল, আর ওনারা আসে নাই আমার, আমি বাসা চেঞ্জ করলাম, আমার বাসায় কখনোই ওনারা আসে নাই। আর
আপনার বাবা,
আমার মা,
আপনার বাবা একটা ফ্যাক্টর আপনার পরিবারের জন্য, মানে কর্তা ব্যক্তি উনি। প্রথমে চেয়েছিলেন বিয়েটা এখানে হোক, পরবর্তীতে অন্য একটি জায়গাতে যেখানে আরো মানে বৈষয়িক অবস্থা তাদের আরো ভালো, প্রভাব প্রতিপত্তি অবস্থাপূর্ণ তার আরো বেশি, সেই কারণে সেইখানে আপনাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, যদিও এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই অবস্থাতে আপনার জেদের কারণে, আপনার আগ্রহের কারণে ফাইনালি আপনি বলেছেন যে যেখানে এঙ্গেজমেন্ট হয়ে গেছে আপনাদের সম্মতিতে, সেখানে অন্য কোথাও কেন বিয়ে করব, ওই মেয়ের সাথে আমার বিয়ে হোক। ফাইনালি রাজি না থাকলেও আপনার আগ্রহের কারণে বা জেদের কারণে আপনার বাবা রাজি হয় এবং বিয়েতে সম্মতি দেয়, কিন্তু সে মন থেকে ঠিক ওই অর্থে মেনে নিতে পারেনি। এই প্রবলেমটা তো চলতেই থাকে বিয়ের পরেও।
হ্যাঁ, এই প্রবলেমটা চলতে থাকে। ওইদিকে উষা আসলে আমাকে কিছু দিক থেকে আমাকে প্রেশার করে আমার ফ্যামিলি নিয়ে, যে তোমার বাবা কেন এরকম করে, তোমার মা কেন এরকম করে। এর মাঝখানে আসলে অনেক এই ঘটনা আছে। ওর চাচা মারা যায়, উষার চাচা অ্যাক্সিডেন্টে মারা যায়। তো আমরা দুজনেই শেরপুর যাই, যাওয়ার পর ওখান থেকে মানে চাচা চাচাকে দাফন করা, সেদিন আমি সন্ধ্যায় যাই, পরদিন আবার যাই। তো পরদিন যাওয়াটা আমার বাবা সেটা পছন্দ করেনি এবং আমাকে অনেক কথাই বলছে। যাই হোক, তো এইভাবে ছিলাম, এবং দুইটা ঈদ আমরা আমাদের বাড়িতেই যাই করি, উষাকে নিয়েই করি। তো করার পর ফিরে আসি যখন ঢাকায় আসলাম, তো আমার মানে ফ্যামিলির সাপোর্টটা একদম আস্তে আস্তে আরো ই হয়ে যাচ্ছে আর কি। তো এই জিনিসগুলি আসলে উষা ও নিজেই বলতেছে ছোট ছোট, আসলে ওর ছোট, ওর মন মানসিকতা একদিক দিয়ে যেমন অনেক মানে অনেক হাই, অপরদিকে আবার অনেক ছোট, মানে এত পাগলামি করে যে কি বলবো। তো পাগলামি চলতে থাকে এবং ও আমাকে অনেক দিক দিয়ে প্রেশার করে যে কেন তোমার বাবা এই কথা বলে। তো আমি বলি যে আসলে কি বলবো, আমি আমি উল্টাপাল্টা ওকে বুঝাই যে আসলে আমি তো বাবাকে কিছু বলতে পারবো না যে আব্বা কেন এটা করতেছেন বা কেন বলতেছেন, তো বলতে পারবো না, ওকে আমি বুঝাই। কিন্তু ও আসলে মানতে চায় না, যে ও চায় যে সবাই যাতে হাসি খুশি সবাই একসাথে মিলেমিশে থাকে, এই জিনিসটা বারবার চায়। তো এর থেকেই আস্তে আস্তে দিনে দিনে উষার ভিতরে একটা খুব তৈরি হয়, এবং খুবটা আসলে অনেক বড় ধরনের একটা খুব তৈরি হয়। আপার দুলাভাই আমাদের বাড়িতে মানে আমার বাসায় আসে, তো আসলে সেদিন আসে,
আমি কিছু কি বলতে পারি?
হ্যাঁ অবশ্যই, আপনার কাছে শেষে আবার আসবো, আমরা একটু শুনে নি তারপরে আসব।
তো আপার দুলাভাই আসে, আসার সময় এসে অনেক বৃষ্টি হচ্ছিল, আমি অফিসে চলে গেছি, আমি অফিসে চলে গেছি, যাবার আগে সকালে বাজার টাজার করে গেছি যে আপারা আসবে দুলাভাই আসবে। তো আমি অফিসে চলে গেলাম, উষা বাসায় ছিল, তো দুলাভাই বারবার ফোন দিতেছিল উষাকে কিন্তু পাচ্ছিল না, অনেক বৃষ্টি হচ্ছিল, তো হয়তো উষা টের পাচ্ছিল না। তো দুলাভাই আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে কি ব্যাপার, গেটটা তো বন্ধ, আমরা তো বৃষ্টিতে ভিজে আসছি, গেটটা খুলতে বলো। তা আমি আবার উষাকে ফোন দিলাম, তখন উষা ফোনটা ধরলো, ধরার পরে বললো যে হ্যাঁ আপার আসছে, গেটটা খুলো। তো গেটটা খোলা খুলতে গেছে, তখন উষা জিজ্ঞেস করছে আপাকে যে কেমন আছেন আপা। তো আপা একটু আসলে ওর সাথে একটু মিসবিহেভ করে ফেলছে, বলতেছে দেখতেছ না কেমন আছি, বৃষ্টিতে ভিজে আসলাম। এইভাবে কথাটা বলার পর ও আসলে অনেক সেন্টিমেন্টাল এবং ও লেগে যায় কথাগুলি। তো দুপুরে আমি অফিস থেকে যখন বাসায় আসি, আসার সাথে সাথে ও আমাকে বলে যে দেখো আপা এইভাবে আমার সাথে ট্রিট করতেছে এবং ঠিক মতো কথাবার্তা বলতেছে না, মনে হয় অনেক রাগ, এইরকম একটা ই করতেছে সবসময়।
তো আমি বললাম দেখো আসলে কিছু না, এই দুই তিন দিনের জন্য আসছে তো ডাক্তার দেখাইতে, তো ডাক্তার দেখাইতে চলে যাবে, যাহা হয় হোক একটু স্যাক্রিফাইস করো। তো ও সেটা পারলো না। সেদিন রাতে ওর সাথে আমার একটু ঝগড়া হইলো, ঝগড়া হইলো আসলে ঝগড়ার কোনো সাবজেক্টই না, কিন্তু ওর ভিতরে ক্ষোভটাই আসলে প্রকাশ পাচ্ছিল বারবার। আমি ওটাকে দমাইতে চাচ্ছিলাম যে তুমি ক্ষোভটা প্রকাশ করো না, থাক যা হবার হবে, ওরা তো চলেই যাবে। তো সেই দিন গেল, পরদিন উষা ওর মার বাসায় চলে গেল। তো চলে যাওয়ার পর আমাকে একটা এসএমএস করলো যে আমি চলে গেলাম, একবারে চলে গেলাম আমার মার বাসায়, আমি আর আসবো না। তো আমি ওকে আর রিপ্লাই দিলাম না, এসএমএস এ রিপ্লাই দিলাম না। আচ্ছা ঠিক আছে, ও গেছে, একদিকে ভালো হয়েছে, রাগ করে গেছে, ওরাও বুঝুক যে এরকম করাটা উচিত না। তো গেছে, তারপর আমি তার একদিন পরে উষা বারবার বই চাচ্ছিল, ওর বইগুলি, কারণ ওই পরীক্ষা চলে আসছিল তো বইগুলি চাচ্ছিল, আমি বইগুলি দিচ্ছিলাম না। তো ও নিতে আসলো নিজেই, নিতে এসে দেখা যায় আপার রিপোর্ট আনতে গেছি, আমি রিপোর্ট আনছি কিন্তু ওর বইটা আমি দিয়ে আসতেছি না। এই রাগে ও বাসায় আসলে একটু সিনক্রেট করে, বই ঢিলাঢিলি করে, একটু মানে অনেক সিনক্রেট করে আর কি, সিনক্রেট করে। এবং ওইখান থেকে এরকম একটা পরিবেশ তৈরি, আপাদুল্লাহ সামনে ঘটনাটা ঘটে। তো
কি ধরনের সিনক্রেট? তোমার সময় হয় না আমার জন্য বই নিয়ে আসার, তুমি তো ঠিকই তোমার বোনের জন্য রিপোর্ট আনতে যাও মেডিকেল পর্যন্ত, এরকম বই ছুড়ে মারতেছে?
হ্যাঁ, বইগুলো ছুড়ে মারতেছে। এবং ওর যত যত ক্ষোভ ছিল সব বলা শুরু করছে বিয়ের পর থেকে।
যেমন কি ধরনের কথাবার্তা?
এই তো বাবা মেনে নেয় না, বাবা মা উল্টাপাল্টা কথাবার্তা বলে।
তো বিয়ে দিল কেন?
তো হ্যাঁ, ওর কথা হচ্ছে যে
মানবে না যখন বিয়ে দিল কেন,
তাহলে বিয়ে দিল কেন, এই জিনিসগুলো ছিল। তো ওর অনেক প্রশ্ন ছিল, ওগুলির উত্তর আমি দিতে পারতেছিলাম না, কারণ আমার বাবাকে তো আমি মানে ই করতে পারতেছি না। ও যেটা চাচ্ছিল আমার বাবা তার বাবা একসাথে বসে চা খাবে ই করবে, সেটা তো আর হচ্ছে না। তো এই জিনিসগুলি, তো সিনকেটটা আসলে একটু বেশি করে ফেলে, একটা সময় বলে ফেলে আমি তোমার সাথে সংসার করব না, ওদের সামনে এটা বলে। তো এই কথা বলার পর দুলাভাই বলে যে দুলাভাই আমাকে ইশারা করে, বলে যে ঠিক আছে ও চলে যাক, ও চলে যাক, ওকে ফিরাও না, ওদিন ও চলেই আসবে। তো ওর মাকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে বললাম দেখেন একটু আসেন বাসায়, মানে ওষা তো অনেক কিছুই করতে সিনক্রেট করতেছে, একটু আসেন। তো ওনারা আসে, তো আসার পর কথাবার্তা বলে ওষাকে রেখে যায়, ওষাকে রেখে যায়। রেখে যাওয়ার পর ওষা থাকে দুই দিন, তারপর আপারা চলে যায় যথারীতি, ওষা বাসায় থাকে এবং দুলাভাই যায়। দুলাভাই বাড়িতে গিয়ে আব্বা এবং আম্মার কানে এইসব কথাবার্তা বলে, এবং তাদেরকে আমি বলি এইসব কথাবার্তা বলবেন না প্লিজ, না বলা না বলার পরেও ওনারা যা বললো। এবং ঠিক একদিন পর আব্বা আমাকে ফোন দিয়েই কথা বললো যে তুই কি চাস, তুই যদি ওষাকে চাস তাহলে আমরা তোর সাথে নাই, আর যদি ওষাকে না চাস তাহলে আমরা তোর সাথে আছি। তো আমি তখন একটু টেকনিক্যালি মানে আসলে আব্বাকে বোঝানোর জন্য বললাম যে আসলে আব্বা আমি আপনাদেরই চাই।
আপনি বললেন যে আপনি আপনার বাবাকে চান, বলতেই পারেন বাবা আপনার, কিন্তু তাকে চাওয়ার মানে তো একে ছেড়ে দেওয়া।
আসলে আমি ওটা বুঝাইতে চাইনি।
কি করলেন তারপরে, সিদ্ধান্তটা কি নিলেন?
আমি বলতে চাইছি যে হ্যাঁ আব্বা, আসলে আপনাদের ছাড়া তো আর চলবে না, আপনাদেরও লাগবে উষাকেও লাগবে আমার। তো আপনারা যা সিদ্ধান্ত নেবেন ঠিক আছে, কিন্তু উষাকে বাদ দিয়ে না। তো আব্বা অনেক একরুখা ধরনের মানুষ, এবং উনি যে কথা আমারে বলছেন ওই দিন যে উষাকে চাইলে আমাদের পাবি না, আর আমাদের কাছে থাকলে উষাকে পাবি না, যেকোনো একটা তোর বেছে নিতেই হবে। এবং আব্বা ওইখানেই ছিল, আমরা সংসার করি
3 বছর 3 মাস কম 1 বছর
2 মাস 27 দিন
ও আলাদা সংসার, যেটা
একসাথে সংসার করি, যেটা আমরা
জি
1 বছর 2 মাস 27 দিন আমরা সংসার করি একসাথে। এবং তারপর ওষা ওর বাবার বাসায় চলে যায়। তো চলে যায় বলতে আমার সাথে কথাবার্তা বলেই যায় যে ওখানে যাবে পড়াশোনা করবে, ওর শরীরটা ভালো না এই জন্যে। তো এই হচ্ছে অবস্থা। তারপর উষা চলে যাওয়ার পরে আমার মা চলে আসে বাসায়, যাতে উষা আর না আসতে পারে।
বলেন কি?
হ্যাঁ, আসলে এই এই জিনিসটা আমি 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 বুঝতে পারছি, এটা পরে বুঝলাম যে, এবং উষা উষা তো গেছে, সবকিছু গুছাই দিয়ে গেছে আমার বাসায়, সবকিছুই গুছাই দিয়ে গেছে। তো এবং আমার মা চলে আসে যাতে উষা না আসতে পারে, এটা আমি পরে বুঝতে পারছি, তখন আমি বুঝতে পারিনি আমার মা আসছে কারণ উষা নাই, আমি একা একা আছি, আমার খাওয়া দাওয়ার সমস্যা হবে, এই সমস্যার কারণে আসছে। তো আমার মা আসে এবং আমার মা যায় না আর, অনেক দিন ধরে থাকে উষার সাথে। আমার এই মাঝখানে অনেক ধরনের মানে অনেক রাগারাগি হয়, অনেক কথাবার্তা হয়, কেন তুমি এই আচরণটা করলা ওদের সামনে, কেন করার দরকার ছিল কি, এটা তো করা উচিত হয় নাই, না ও এটা মানবে না, কেন করবো না, আমার সাথে এরকম কেন আচরণ করা হইলো। আসলে অনেকটা ফুটকাটা স্বভাবের, তো মানে একজন মানুষের মুখের উপর কথা বলে ফেলতে পারে, সত্য কথাটাই বলে।
ফাইনালি সিদ্ধান্তটা কি হলো?
ফাইনালি এইভাবে আমাদের চলতে থাকলো।
সিদ্ধান্তটাতে আসুন, আমাদের সময় খুবই কম, সিদ্ধান্তটাতে আসুন।
তারপরে
কি সিদ্ধান্ত হলো ফাইনালি?
জুলাই আগস্টের 27 আগস্টের 23 তারিখের দিকে মেবি ওষা চলে যায়, এবং আগস্টের 23, 2011, আর এর মাঝখানে সময় অনেক অতিবাহিত হয় যে ডিসিশন নিতে আসলে কি করব, ওষাকে নিতে পারবো কিনা। আমি অনেক ভাবে বুঝাই আমার ফ্যামিলিকে, জানা আমার
আপনার ফ্যামিলি তো একটাই কথা যে হয় আমাদেরকে নিতে হবে অথবা ওষাকে নিতে হবে। কি করলেন ফাইনালি? কি করলেন
ফাইনালি? আসলে তারপর মার্চের 7 তারিখে আমি আমার ফ্যামিলির প্রেসার, এত প্রেসার ছিল যে শেষ পর্যন্ত আমি ডিভোর্স দিতে বাধ্য হই।
ডিভোর্স দিয়ে দিলেন?
সে কলমে আমি আমি পারিনি, অনেক চেষ্টা করছি আমার বাবাকে বুঝাইতে যে সবকিছুর বিনিময়ে আবার উষাকে দেন। তার এক কথা, হবে না, হবে না তো হবে না, শেষ পর্যন্ত আমি ওকে ডিভোর্স দিই। আমি কখনোই ভাবিনি আমি এরকম একটা কাজ করব।
সন্তানের ক্ষেত্রে কি বেশি পছন্দ করেন, ছেলে না মেয়ে?
This track was downloaded from fusionbd.com.
মিঠু, সবার তো স্বপ্ন থাকে, ফ্যাসিনেশন থাকে, কেউ চিন্তা করে ছেলে আগে হোক, কেউ চিন্তা করে মেয়ে আগে হোক, আপনি কি স্বপ্ন দেখতেন?
আমি আমি সন্তান চাই,
ছেলে হোক অথবা মেয়ে হোক।
হ্যাঁ,
একটা সুস্থ সন্তান।
হ্যাঁ,
সন্তানটা হওয়ার পরেও যদি বলতো ছেড়ে দিয়ে চলে আয়, চলে আসতেন? বৈবাহিক সম্পর্কে মানুষ কিন্তু যায়, তার সবচাইতে বড় একটি উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে প্রজনন, সন্তান উৎপাদন। এবং সেই মানুষটিকে ছেড়ে দিলেন যার হাত ধরে আপনার সন্তানের পৃথিবীতে আসার কথা ছিল, তাকে আপনি ডিভোর্স দিয়ে দিলেন। এবং স্রষ্টা নিজেও বলেছেন যে তোমরা যখন পরস্পর বৈবাহিক সম্পর্কে থাকো, পরস্পরের হাত ধরো, মহব্বত করো, আমি খোদা আমার রহমত তোমাদের উপর বর্ষণ হতে থাকি। বাবা মাকে বিভিন্নভাবে স্রষ্টা উপস্থাপন করেছেন, যেমন তেমন আপনার সেই বৈবাহিক স্ত্রীর কথা, বৈবাহিক সম্পর্কে যে যিনি স্বামী হচ্ছেন তাদের কথা স্রষ্টা বিভিন্নভাবে উল্লেখ করেছেন। সেই সম্পর্কটাতে এক লহমায় বাবা বা বাবার কথা শুনে নিজের উপরে সেই আত্মবিশ্বাসটা নাই বলে এক লহমায় ছেড়ে দিলেন তার হাতটা। খুব কম বয়সে দারুণ একটি মেয়ে, উচ্ছল একটি মেয়ে, প্রাণোচ্ছল একটি মেয়ে,
তার তরফ থেকে কিন্তু সে অর্থে কোনো ভুল ছিল না, সে শুধু স্বপ্ন দেখেছিল সবকিছু সাজানো গোছানো হোক একদম পিকচারের মতো, ছবির মতো, যেমন সিনেমাতে দেখি দুই বিয়ায় বিয়ান একসাথে বসে চা খায় আর গল্প গুজব করে, সেই রকম কিছু একটা হোক। এছাড়া ওটাতে দোষের কিছু ছিল না। এটা যদি কারো কারণে, এটা যদি বাধাগ্রস্ত হয়, কারা কারো কারণে যদি এই পিকচারটা নষ্ট হয়ে যায়, সেটার জন্য কিন্তু সেই মানুষটি দায়ী না যে স্বপ্ন দেখে। অন্যায়ভাবে অযাচিতভাবে কিছু কথাকে রং লাগিয়ে বলার কারণে আপনার বাবা একটা সিদ্ধান্ত নিলেন, আপনি নিজেও বুঝতে পারছেন যে সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত, অন্যায় সিদ্ধান্ত হচ্ছে, আপনার মনের বিরুদ্ধে গিয়ে তারপরও সিদ্ধান্ত নিলেন। আমি কি বলতে পারি না এই সিদ্ধান্তটা অনেকটা নপুংসকের মতো ছিল? একটা পুরুষ যার সবচেয়ে বড় পরিচয় তার পৌরুষ, সে পুরুষ কখনোই পারমিট করতে পারে না যা সত্যি না, যা ঠিক না, যা ভুল তার পক্ষে সিদ্ধান্ত নিবে, যে কাজটা আপনি এক লহমায় করে ফেলেছেন। এবং সত্যি যদি আল্লাহ, আল্লাহর কাছে অশেষ কৃপা যে সে সময় আপনাদের ঘরে সংসারে আপনাদের সন্তান আসেনি, যদি সে সন্তানটা আসত মিঠু এবং উষার হাত ধরে, যান যে হয়তো ফুটফুটে সুন্দরী একটা মেয়ে যার নাম হচ্ছে নাতাশা আপনাদের ঘরে জন্ম নিয়েছে, আপনার ব্রেকআপের পর সে নাতাশার ভরণ পোষণের সামান্যতম সুযোগ হয় না, এক ফোঁটা দুধের জন্য পাগল হয়ে থাকে, হা করে কান্নাকাটি করে, আপনি আপনার বাবার ফরজ আদায় করার জন্য তার কথায় সে নাতাশাকেও ছেড়ে দিয়েছেন। আল্লাহর অশেষ কৃপা যে এমন পরিস্থিতির সামনে আমাদেরকে দাঁড় করায়নি বা আপনাকেও দেখতে হয়নি। ওই অপরাধ বোধ, এই অন্যায় বোধ, এই কষ্টটা আপনাকে কি এলোমেলো করে দেয় না মিঠু?
ডিভোর্সের পর তো এলোমেলো কি, আমার লাইফই তো সব শেষ।
কতখানি শেষ আপনার মুখ থেকে আমি শুনতে চাই, একদম ডিটেলসে খুলে বলুন। আমার তো মনে হয় যে যে সিদ্ধান্ত নেওয়ার পরে যে আত্মগ্লানি এবং যে দগ্ধতা আপনার মধ্যে থাকা উচিত, একটা মসজিদ বা মন্দিরের ইট হয়ে সারা জীবন কান্নাকাটি করলেও সে অপরাধ বোধ থেকে আপনি মুক্তি পাবেন বলে আমার মনে হয় না। কি ধরনের অপরাধ বোধে ভুগেন, কি ধরনের কষ্ট আপনাকে খাবলে খাবলে খায়, একটু শুনি আপনার কাছ থেকে বলুন, একদম খুলে বলুন, ওই রকম ভাবে বলুন। আমরা দুইজনকে আজকে উপস্থিত করেছি এই বিষয়গুলোকে জানবার জন্য। বন্ধুরা, আমরা হয়তো এতক্ষণ খুব হাসি মজা করছিলাম এই দুইজনকে সাথে নিয়ে, কিন্তু এদের বর্তমান পরিচয় কিন্তু এটাই যে এরা ডিভোর্স, দুইজন দুইজনের কাছাকাছি একদম বসে আছে দুইটি চেয়ারে, বাট এদের মধ্যে বিস্তর বিস্তর ব্যবধান, এদের মধ্যে যোজন যোজন মাইলের ফারাক। এবং এটির সিদ্ধান্তটা কি হওয়া উচিত বন্ধু? সিদ্ধান্তটা তারাই নিবে, বাট আমরা কি ভাবছি এটার ক্ষেত্রে কি হওয়া উচিত, আপনারা কি ভাবছেন সেটি আমাদেরকে জানান। সবগুলো নিয়ে আজকের এই বিষয়টা ওদের মাধ্যমে আমরা সমাধানে যাওয়ার চেষ্টা করব। মিঠু বলুন, ওকে ছাড়ার পর থেকে বর্তমান পরিস্থিতি কি?
যখন আমি 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 ডিভোর্স দেওয়ার পর আসলে আমি আসলে এমন অবস্থায় যে খুব মানে আমি বুঝতে পারছিলাম, করার পরে আমি টের পাইছিলাম আমি কত বড় একটা কাজ করছি এবং কত খারাপ একটা কাজ করছি, এটা আমি আসলে করার আগে টের পাইনি, করার পর বুঝতে পারতেছিলাম। আর ওই সময় সবসময় আমার মানে ওই বড় ভাই যিনি নাহিদ, সেই আমাকে সঙ্গ দিয়েছে সবসময়, আমার সবসময় আমার সাথেই ছিল ওই সময়টা। তো আমি আসলে একটা ইম্যাচিউর কথা বলে ফেলি, যেটা হচ্ছে যে আমি ডিভোর্স দেওয়ার সময় একটা জিনিস ভাবছিলাম যে আমি অবশ্যই আবার উষার কাছে ফিরে যাব, সেটা হবে হয়তো তিন বছর পর। তো এটা ভাবার মতো কোনো কারণ ছিল না, কারণ আমি যথেষ্ট ম্যাচিউর ছিলাম, যথেষ্ট ম্যাচিউর। কিন্তু আমি এরকম একটা সিদ্ধান্ত নিই যে না, আমি তিন বছর পর উষার কাছে যাব। কিভাবে যাব? আমি আমার ফ্যামিলিকে বুঝাই দিব যে না, আমার শেষ পর্যন্ত উষাকে এনে দিতে হবে, এটা আমি করব।
আমি আপনার ব্যক্তিগত কষ্ট, ওই পেইন, ওই দুঃখের কথাগুলো জানতে চাই।
হ্যাঁ, বলছি গুরু। তো তারপর এই সিদ্ধান্ত নেওয়ার পরে তখন একটা কথা হলো, বড় ভাই আমাকে বললো যে আচ্ছা, তুমি যে এরকম চিন্তা ভাবনা করতেছো, কিন্তু আসলে তো একটা শরীয়তের কথা আসবে বা আদার্স আরো কিছু কথা আছে, এই জিনিসগুলিকে তুমি কিভাবে অ্যাভয়েড করবা, তিন বছর পরে যদি তুমি যাইতে চাও তাহলে কি করব। তো তখন তাকে নিয়ে একটা কাজের কাজের কাছে গেলাম, আমাদের শেরপুরেরই একজন মানে,
ওগুলো সব সব ঠিক আছে, সব প্রসঙ্গে আর আমাদের কাছে কোনো অর্থ রাখে না,
একটু শুনতে হবে গুরু
বলেন।
তারপর শুনলাম যে তিন মাসের আগে যদি আমি উইথড্র করে নিই তাহলে এটা আর কোনো সমস্যা হবে না। তো আমি তিন মাসের আগেই উইথড্র করে নিলাম, ডিভোর্সটা উইথড্র করে নিলাম।
এমন একটি মেয়েকে যে কষ্টটা আপনি দিয়েছেন, আপনার সাথে কথা বলাটা, এই সৌন্দর্যটার মুখে যে কালিমা লেপন করে দেয়া, আমার চাইতে মনে হয় কেউ এত বেশি করে কোনোদিন বলে না যে বাবা মার জন্য নিজের জীবন পণ, নিজের সমস্ত কিছুকে উৎসর্গ করে দাও। কিন্তু তার মানে এই না যদি অন্যায় কিছু হয়, ভুল কিছু হয়, সেটা আমার তার পক্ষে যেতে হবে, এটা অবশ্যই অন্যায়। কারণ বাবা মার কোন সিদ্ধান্তকে শিরোধার্য করতে গিয়ে যার উপর দিয়ে আমি তরবারি চালিয়ে দিচ্ছি, সে তো আমারই আর এক সত্তা, আমার কলিজারই আর একটা অংশ। মিঠু, আপনার প্রিয়তম স্ত্রী, আপনার জান, যার ছেলে মানুষই সবসময় আপনাকে অতিষ্ঠ করে রাখত, কিন্তু আপনি সবচাইতে ভালো করে জানেন যে তার অনুপস্থিতিতে সেই কষ্টটা কত বেশি মারাত্মক ছিল। চিলেকোঠায় চমৎকার সুন্দর দেখতে, একেবারে বাবলি টাইপ সে মেয়েটি যখন চিলেকোঠারের পানির মধ্যে ভিজত, আপনার চোখে দেখা এর চাইতে সুন্দরতম দৃশ্য আছে কি কখনো? মিঠু, এর চাইতে চমৎকার দৃশ্য আপনি কখনো দেখেছেন? বহুকাল আপনার কপালে, আপনার ভাগ্যে জুটে নাই দৃশ্য দেখতে পাওয়া। এইরকম একটা প্রাণোচ্ছল মেয়ে, এইরকম একটা সুন্দরতম মেয়ে যে আপনার প্রাণের অংশ, সে বৃষ্টির মধ্যে ভিজতেছে আপনার চোখের সামনে, এইভাবে উচ্ছল ভাবে ভিজতেছে এবং ভাবতেছে এই কারণে যে আমাকে সামলে নেওয়ার তো মানুষটা আমার সাথেই আছে, আমার মিঠু, আমার প্রিয়তম স্বামী। এই যে দীর্ঘ নিঃশ্বাস, এই যে কান্না, সেটা থেকে কি মুক্তি পাওয়া সম্ভব মিঠু?
কখনোই
সম্ভব,
আমি ওর দীর্ঘশ্বাস কখনোই শেষ করতে পারতেছি না।
এমন কষ্টে আছো উষা?
পরিচয়টা নিয়ে যখন সমাজে রাস্তাতে হাঁটে, গুরু আগে আমি রাস্তাতে হাঁটতাম মানে হাসিয়ে খুশিয়ে সবার সাথে কথা বলতাম,
এখন কি হয়?
আমি গুরু কার সাথে কথা বলি না।
কি মনে হয়? যখন আপনাকে বিয়ের আসরে বলেছিল কবুল, আপনি গর্ব ভরে বলেছিলেন কবুল, যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, কসম খেয়েছিলেন যে মানুষটি সুখে দুঃখে সবকিছুতে জীবন দিয়ে হলেও এই মানুষটিকে আগলে রাখবো, অসম্ভব দারুণ একটি এই এই রীতি, যে রীতিকে আজকের যুগে অনেকে চ্যালেঞ্জ করে লিভিং টুগেদার নামে, এবং অনেকেই কিন্তু আজকের তারিখে এটাকে স্ট্যাবলিশ করে দেয় যে কি দরকার এই রীতির, এই লিভিং টুগেদারই হচ্ছে সঠিক। আমরা কি ফিরে যেতে চাই এ ধরনের কালচারে, যে কালচার ওয়েস্টার্ন কালচারের নামে বাংলাদেশে কিছু কিছু মানুষ প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে? আপনি চান নাকি এরকম মানসিক অবস্থাকে আপনার পছন্দ করেন আপনি, না কেন আপনি চান যে বৈবাহিক সম্পর্ক তৈরি হওয়া একটি সম্পর্ক যেখানে যেখানে এই ধরনের রিলেশনশিপ, বৈবাহিক এই সম্পর্ক এবং সবকিছুর বিনিময়ে তাকে আপনি আগলে রাখবেন, তাকে আপনি জাপটে ধরে রাখবেন, সামান্যতম কষ্ট তাকে আপনি স্পর্শ করতে দিবেন না, এই তো প্রতিজ্ঞা ছিল। তার বিনিময়ে কি দিয়েছেন? রাস্তা দিয়ে হাঁটতে পারে না, লজ্জা করে এই ভেবে যে আমি একটা ডিভোর্সি মেয়ে। এ লজ্জা তার না আপনার?
আমার।
এই দিনটা কি দেখানোর জন্য এই মেয়েটির সাথে ওই সম্পর্কে আলিঙ্গন করেছিলেন বা ওই রিলেশনশিপের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন? এটা কি ক্ষমাযোগ্য অন্যায়, অপরাধ মনে হয়?
কখনোই না। আমি যে অন্যায় করছি, অন্যায় শাস্তি এখন আমি পাচ্ছি তিলে তিলে, প্রতিটা মুহূর্তে। যদিও আমি উইথড্র করছি, কিন্তু আমার ফ্যামিলি, ওদের ফ্যামিলি, এই ফ্যামিলিগুলি জিনিসগুলি মানতেছে না।
বিয়ের সম্পর্ক বলে যদি সম্পর্ক যদি ম্যাচিউর হয়, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশি ফুজদারি যে আইন আছে সেটা হয়তো পারমিটেড না বাংলাদেশ আইনের ক্ষেত্রে, যদিও ধর্মীয় আইন বলছে যে 13 বছরের পরে একটি মেয়ে সাবালিকা হয়ে যায়, 16 ইয়ার্স ছেলেদের ক্ষেত্রে সাবালক হয়ে যায়, তারা চাইলে নিজেদের পছন্দ মতো বৈবাহিক সম্পর্কে যেতে পারে। বাংলাদেশি ফৌজদারি আইন বলছে যে 18 বছরের নিচে কোনো বিয়ে পারমিটেড না, এবং এটি যৌক্তিক কারণে বলছে, কারণ নাবালক বা নাবালিকা অবস্থায় বৈবাহিক সম্পর্কে গেলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে, কারণ বিয়ে শুধুমাত্র একটি শারীরিক সক্ষমতার বিষয় না, বরং এখানে মানসিক জোরটা অনেক বেশি জরুরি, যেখানে ম্যাচুরিটি লেভেলটা একটা অপটিমাম লেভেলে থাকতে হয়। এবং দেখা যাচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলছে যে নাবালক বা নাবালিকা অবস্থায় বৈবাহিক সম্পর্কে গেলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, স্পেশালি মাদার যারা হচ্ছেন, ছোট বয়সে যারা মা হচ্ছেন, তাদের জীবন হানি পর্যন্ত হতে পারে সেই সেই বাচ্চা সন্তান জন্ম দেওয়ার সময়ে। কিন্তু এদের ক্ষেত্রে সেই বয়সটা তারা পার করে এসে বৈবাহিক সম্পর্কে গেছেন, তাই তো মিঠু এবং উষা, এবং ফাইনালি আপনারা যখন সেপারেশনে গেছেন তখনও কিন্তু আপনারা বাংলাদেশে নিয়ম সিদ্ধ সমস্ত দিক দিয়ে আইন সিদ্ধ একটা অবস্থার ভেতরেই ছিলেন। আপনি প্রায় তখন 24-25 বারো বেশি
না, আমি 30
তখন, 30 আপনি, আর তখন উষা হচ্ছে 22-23 এইরকম, বাবার সিদ্ধান্তকে সম্মান দেওয়া। এবং আরেকটি বড় কথা, আপনি মানুন আর না মানুন, আপনার নিজের কাছে মনে হয়েছিল আমি মিঠু বাবার সাপোর্ট ছাড়া পাছে দাঁড়াতে পারবো তো, নাকি আমি নিজে শুদ্ধ ধ্বংস হয়ে যাব, এই ভয়ের কারণে হলেও এর হাতটা আপনি তখন ছেড়ে দিয়েছিলেন, ঠিক না বেঠিক?
এখানে একটু কথা বল,
ঠিক না বেঠিক?
একটু কারেকশন আছে,
বাবার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ তো ছিলই, তার সাথে এটিও ছিল আমি যদি বাবার মতামতে সম্মতি না দিই পাছে আমি বাবার উত্তরাধিকার হিসাবে যে জিনিসগুলো পাওয়ার কথা ছিল সেখান থেকে বঞ্চিত হলেও হতে পারি, এবং নিজে যে স্ট্রাগল করে যুদ্ধ করে কাম ব্যাক করা যায় সেই ফেথ সে আত্মবিশ্বাস সে অর্থে আপনার তখন ছিল না, তাই সিদ্ধান্তটা এই রকম ভাবে নিতে হয় বা নিয়ে ফেলেন আপনি, ঠিক না বেঠিক?
না গুরু, কিছু বলতে চাই এই জায়গায় আমি,
ঠিক না বেঠিক?
আপনি বলছেন আমার আমার বাবার কথা অনুযায়ী আমি করছি, কিন্তু এইটা আমি কখনো ভাবিনি যে আমার উত্তরাধিকারী আমাকে হারায় ফেলবে, এই কারণে এই কারণে এটা নিয়ে আমি কখনো ভাবিনি যে আমাকে সম্পত্তি দিবে না বা এই ধরনের, এটা নিয়ে আমি কখনো
চিন্তা, তার অনুপস্থিতিতে আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন না এরকম একটা ভীতি ছিল
না, এটা এই ভীতিটা আমার ছিল।
শুধুই কি বাবার প্রতি সম্মান বোধ থেকে এটা করেছেন?
বাবার প্রতি সম্মান না, আমার বাবা মা আমার ফ্যামিলির যে অবস্থা, আমার ওকে না ছাড়লে মানে এমন একটা পরিস্থিতি যে না, শেষ পর্যন্ত আমি আমার নিজের জীবন ধ্বংস করে দিব, এই একটা সিদ্ধান্তের উপর আসছি যে হ্যাঁ আসলে আমার জীবন তো শেষ, কারণ আমার মা বাবার কথা শুনে আমার জীবনটা কেটে ফেলতে হবে, ঠিক আমি তাই করলাম, আমার নিজের জীবন ধ্বংস করার জন্য আমি এই কাজ করছি, কিন্তু আমি উত্তরাধিকার হারানোর জন্য যে এটা করছি এটা না, আমি ওই ভয় আমার ছিল না, বাবা আমার খুশি করতে চাইছিলাম, কিন্তু আসলে এইভাবে যে খুশি করা যায় না, এবং আমি যে কাজটা করছি,
কাজটা কি করেছেন তার একটা আরো কিছু সম্মুখ ধারণা, কিছু সম্মুখ নিদর্শন আপনার সামনে দিই। এই যে বলছিলেন যে কষ্টের মাত্রাটা অনেক বেশি সুতীব্র ছিল, রাস্তায় বাইর করতে পারতেন না,
আমি ঘুমাইতে পারতাম না, নিজের মাথা নিজে আমি ছিঁড়ছি, আমি ঘুমাইতে পারতাম না, আমি আমার আম্মা বুকে বসে আমার ডাক্তার কাছে নিয়ে যা, আমি তো ঘুমাইতে পারতেছি না গুরু, এত কষ্ট হয়েছে ঘুমের জন্য, শরীর চাইতেছে ঘুমা কিন্তু ব্রেনটা ঘুম আসতেছে না গুরু, ঘুমাইতাম যদিও খুব কষ্ট করে ভোরের দিকে ঘুমাইতাম গুরু, মানে ঘুমও ভাঙতো ওরে নিয়ে, ওরে স্বপ্ন দেখে, আমার একটা ফ্রেন্ড আছে গুরু আখি, ও আমার অনেক হেল্প করছে, ওর সাথে মানে কষ্টের কথাগুলো ওরে বলতাম গুরু, মানুষ বলে যে পৃথিবীতে যে সন্তানের লাশ বহন করা খুব কঠিন একটা কাজ গুরু, একটা মেয়ের কাছে তার থেকেও গুরু যে এটা কখনো না পাইছে সে তার কখনো গুরু বুঝতে পারবে না যে এটার মানে বহন করা যে কত কষ্টের গুরু, গুরু কোথাও মুখ দেখানো যায় না, আত্মীয় স্বজনের কাছে যাবেন, আমার সবাই এত ভালোবাসত, এখন গুরু সবার এমন একটা ভাব আমার তো যেমন তেমন কথা বলাই যাবে, কারণ আমার তো স্বামী ত্যাগ করছে, আমার আমি কিরকম মেয়ে যে আমার স্বামী ত্যাগ করে গুরু, গুরু আমি ওকে অনেক বলছি যে তুমি তোমার আব্বা আম্মার কথা সুযোগ হিসাবে কাজে লাগাও, তোমার আব্বা আম্মা বলতেছে ঠিক আছে তুমি চাকরি ছাড়া দাও, চাকরি ছাড়া দিয়ে এখানে এসে ব্যবসা করো, তুমি চাকরি ছাড়ো, চাকরি ছাড়া তুমি তোমার চাকরির জন্য পড়াশোনা করতে পারতেছো না, এই সুযোগটা তুমি কাজে লাগাও, ও সেটা মানে
আমার কথাটা কিভাবে নিচ্ছে গুরু, আমার খুব কষ্ট হইতো, মানে আমি আমার পড়াশোনার জন্য মানে ওই যে তখন আমার বাসায় আসছিলাম, ওর ছাড়া থাকতে পারি না গুরু, আমি ওর যায় রাতে মানে জড়ায় ধরে কান্নাকাটি করতেছি, ওর দুলাভাই তখন ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ও তখন দুলাভাইয়ের সাথে এরকম কথোপকথন যে ওর দুলাভাই বলতেছে উষা কেন আসছে গুরু, আমার খুব কষ্ট হয়েছে, আমি ওর তখন জড়ায় ধরে রাখছি, ও বলতেছে যে উষা তুমি কেন আসছ, ও তখন আমি ওরে বললাম, তখন গুরু কি বলবো যে আমার বাসায় আমি তিনটার সময় আসবো না চারটার সময় আসবো, আমি তারে কেন কৈফিয়ত দিব, সে তো জামাই মানুষ, তার কাছে তো আমার এগুলো বলার কোন ইয়ে হয় না, তো তখন আমার গুরু এতটা আক্ষেপ হলো যে আমি বললাম মিঠু তোমায় দেখতে আসছি তুমি কেমন আছো,
সেপারেশন হওয়ার পরে আলাদা হয়ে যাওয়ার পরে, আমি আগের কথা শুনেছি, সেপারেশন হওয়ার পরে প্রতি মুহূর্ত চলে কিভাবে আপনার, কি কি ভাবেন, কি নিয়ে থাকেন সব সময়
গুরু, ওই যে বাসায় থাকি কান্নাকাটি করি এইভাবে গুরু,
মনে হয় ওই ওই দুইজনের যে তাসের ঘরে বলবো আমি এক দেড় বছরের জন্য সাজিয়েছিলেন নিজের হাতে করে,
আমি কি অন্যায় করেছিলাম গুরু, এত যন্ত্রণা দিছে গুরু আমারে, বিশ্বাস করবেন আমার চাচা মারা গেছে, আমি বাড়িতে গেছি, আমাকে শ্বশুর বলছে ও আমাকে নিয়ে বের হয়ে গেছে,
ওদের কথা বাদ দেন, আমি শুধু আপনার নিজের ওই যে যেগুলো ফেলে এসেছেন ওই চিলে কোঠার মধ্যে সেগুলো একটু শুনতে চাই
গুরু, ওই যে ওইখানে মানে স্বপ্ন আর দেখতে পাই না গুরু, সত্যি কথা আমি খুব স্বপ্ন দেখতাম
ওখানে, ওখানে যেগুলো ফেলে এসেছেন ভালো লাগা স্মৃতিগুলো, আমি তো বিশেষ করে বারবার মনে হচ্ছে চিলে কোটাতে, ও তো একটু অন্তর্মুখী ধরনের, রোমান্টিক নাও তো লুকিয়ে আছে, আপনি বৃষ্টিতে ভিজছেন, ওই ওগুলো কি খুব বেশি করে মিস করেন, ওই জিনিসগুলো
অনেক মিস করি আমি, দেখা গেছে ও তো তখন গ্রামের বাড়িতে ছিল আর আমি তো এখানে ঢাকায় ছিলাম গুরু, আমি কলেজের কথা বলে আমি বাসায় যেতাম মানে বাসা থেকে বের হইতাম গুরু, আমি কলেজ করতাম না, আমার বাসা মিরপুর ছিল, দেখা গেছে আমি বাসে উঠলাম ওই মিরপুরের বাসে মানে উঠে মিরপুর যাইতাম আবার আসতাম এরকম করে গুরু, আমি আমার কি গেছে গুরু মানে এটা কেউ আসলে বুঝতে পারবে না গুরু, আমার যন্ত্রণায় গুরু আমার ছোট বোন পর্যন্ত আমাকে বলছে আবু তোমার যন্ত্রণায় একটু ঘুমাইতে পারবো না, তুমি যদি সারাক্ষণ এরকম করে হাউমা করে কান্নাকাটি করো গুরু, তখন মনে হয়েছে যে আমি বারান্দায় গিয়ে গুরু চিৎকার করে কাঁদছি,
কথা বলেন কথা বলেন কথা বলেন
গুরু, আমি অনেক ছোট একটা মানুষ ছিলাম, আমার নামে থানায় পর্যন্ত জিডি বন্ধ করা হয়েছে,
দুইজনের মধ্যে সেপারেশন হয়ে গেছে, এই কষ্ট এই কান্না এই যে দুঃখ, কি বলা উচিত, কি বলতে মন চাচ্ছে আজকে বলুন, তাকে সামনে রেখে ভুলে যান যে আমরা আছি, ভুলে যান যে লাখো মানুষ শুনছে, অন্তত তাদেরকে সাক্ষী করে হলেও কথা বলুন, কথা বলুক বলে আমি ভাববো যে অন্তত পাপ গুলো ধুয়ে যায়, কথা বলুন তার সাথে
গুরু, সবচেয়ে কষ্ট লাগছে যেদিন
আমাকে না ওকে অ্যাড্রেস করেই বলেন, সরাসরি ওকে উদ্দেশ্য করে বলেন, আপনিও তাকে উদ্দেশ্য করে কথা বলেন যে তখন আপনি কি ভাবতেন, এখন কি ভাবছেন, কি হওয়া উচিত, কথা বলুন
ওকে, কি বলবো ওকে যে কষ্ট দিছি আমি, আসলে আমি কোনো কষ্টই করি নাই, এক সেন্সে যা কষ্ট করার ও করছে, আমি অনেক কিছু শুনছি
না, নাম ধরে বলেন কিভাবে ডাকেন তাকে সেভাবেই কথা বলেন, যা বলা উচিত ছিল যা বলতে চান সবকিছু বলেন, এবং সে তার কথা মনের কথা খুলে বলুক, তার ভালোবাসা মানুষটাকে কি জানাতে চায় কি বলতে চায় একটু শুনি, বলুন আপনারা পরস্পরের সাথে।
আমি তো অনেক কষ্ট দিছি, অনেক দুঃখ হতেছি, কিন্তু সর্বোপরি আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, যে কোনো বললে আমি তোমাকে চাই, তুমি বলো তুমি কি আমাকে চাও, কিন্তু ফ্যামিলি তো এখনো কোনো ফ্যামিলি তো ঠিক হচ্ছে না,
আমি আমার ফ্যামিলিকে মানাইতে পারবো? তুমি চাকরি বাকরি করো,
আমি আমার ফ্যামিলিকে তো মানাইতে পারবো না এবং পারি নাই আর কখনোই পারবো না। আমি আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করছি, দুইটা ফ্যামিলিকে একসাথে বসাইছি আমি। তুমি তো জানোই আমার বাবাকে তোমার বাসায় নিয়ে গেছি, তোমার বাবাকে আমাদের বাসায় নিয়ে গেছি, কিন্তু কোনো কিছুই তো হলো না। সবাই তো
আমাকে নেয়ার ইচ্ছা তো তোমার ফ্যামিলি তো কখনোই নাই, এটা যতই চেষ্টা করো। আমার জীবনে আর তো নতুন করে কি পাবো কি হারাবো এগুলার কোনো আর হিসাব আমি করি না। আমি চিন্তা করি আমার কোনো কারণে আমার ছোট বোনের লাইফে যদি কোনো প্রবলেম হয়, একটা চিন্তা এটা তো জানোই, আর কিছু না।
হ্যাঁ আমি জানি তুমি ফারিয়াকে নিয়ে অনেক ভাবো, আমি এটা তোমাকে বলি। হ্যাঁ তুমি ভাববা না, তোমার একমাত্র বোন, অবশ্যই তুমি তাকে নিয়ে ভাববা।
ভবিষ্যত নিয়ে কি স্বপ্ন দেখেন আপনারা?
আসলে গুরু সবকিছুই তো এই আমার ডিভোর্স করা এবং উইথড্র করা সবকিছু করে আমি দুইটা ফ্যামিলিকে আবার একসাথে বসাইছি, কথা বলাইছি,
এগুলো অলরেডি কোনো কিছু কাজ করেনি, এখন ফাইনালি ভবিষ্যৎ নিয়ে কি স্বপ্ন?
আসলে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন হলো আমি যে কোনো মূল্যে ওষাকে চাইতেছি, ওষাকে আমি আবার আবার চাইতেছি, কারণ আমি হারাই ফেলছি, আমি হারাই ফেলছি, এগুলো কিভাবে পাবো?
আপনার পরিবার যদি আপনার সাথে না থাকে?
আমি তো ছেড়েই চলে আসছি।
আপনি উষাকে যদি চেয়ে থাকেন, উষা রাজি আছে কি আমি আনুষ্ঠানিকভাবে একটু জানি তো? উষা রাজি আপনি ওর কাছে যেতে?
জি গুরু রাজি আছে।
এবং সেক্ষেত্রে আপনার পরিবারকে কি রাজি করানো সম্ভব আপনার পক্ষে?
গুরু অনেক চেষ্টা করছে, সত্যি কথা মানে আমার আব্বুর গ্রামে একটা পজিশন ছিল,
আমরা পেছনের ঘটনাতে নাই বা গেলাম, সম্ভব আপনার পরিবারকে সে অর্থে রাজি করিয়ে তার কাছে যাওয়া আপনার কাছে কি মনে হয়?
আমি পারবো।
আপনি পারবেন?
আমি পারবো।
এবং ফাইনালি যদি তাই হয় যে উষা নিজে রাজি আপনার কাছে যেতে, তাই তো বললেন, তাই তো উষা? এবং আপনি আপনার পরিবারকেও সে অর্থে রাজি করাতে পারবেন, তাই যদি হয়?
আমার মনে হচ্ছে আসলে,
এবং ফাইনালি আমরা হয়তো দোয়া করি যে তাই হোক, আর তাই যদি হয় তাহলে আর কোনো সমস্যা থাকছে মিঠু?
না আমি যদি উষাকে পাই আমার জীবনে আর কোনোই নাই, কারণ আমি বিরাট বড় ভুল করে ফেলছি কাজটা।
ভুল শুধরানোর সুযোগ এই পৃথিবীতে খুব কম মানুষ পায়, আপনি যদি পেয়ে যান সেক্ষেত্রে আর কোনো সমস্যা আছে কি?
না আমার জীবনে আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নাই। ও চাকরি করার কথা বলতেছে, হ্যাঁ চাকরি করব, আজ হচ্ছে না কাল হবে চাকরি করব, সেটা কোনো সমস্যা না, কিন্তু যে কোনো ভাবেই হোক উষাকে আমি পাইলে আমার জীবনের সব চাওয়া পাওয়া সব শেষ।
কি মন চাচ্ছে এখন? না আমি নিজে থেকে কিছু বলবো না, যেহেতু এটা কোর্ট কাচারির ভিতর দিয়ে গেছে, এটি একটি অনেক তিক্ত জায়গার ভিতর দিয়ে গেছে, কিন্তু সারসংক্ষেপ এটাই যে ফাইনালি মিঠু আপনি চাচ্ছেন যে আপনার যিনি স্ত্রী ছিলেন, যার সাথে আপনার ডিভোর্স হয়েছে, তাকে আপনি আবার বউ হিসেবে আপনার ঘরে নিয়ে আসতে, এবং সেক্ষেত্রে উষাও চাচ্ছেন যে আপনি আপনার স্বামীর কাছে আবার ফিরে যেতে, যদিও আপনাদের ডিভোর্সড হয়ে গেছে তারপরেও আপনি নতুন করে চাচ্ছেন আবার তার সাথে সংসার শুরু করতে, তাই তো বললেন আপনারা দুইজন।
আমি উইথড্র করছি সেটা কথা, কিন্তু
হ্যাঁ উইথড্র আপনি করেছেন, কিন্তু ফাইনালি আবার ওই সম্পর্কের দিকে উষা নিজেও চাচ্ছেন যেতে এবং তার পরিবারকেও রাজি করাতে পারবেন সেই বিশ্বাস নিয়ে তিনি বললেন। এখন আপনার যেহেতু পরিবার নিয়ে আপনার পরিবারের সাথে আমরা কথা বলার চিন্তা করেছিলাম, সিদ্ধান্তও নিয়েছিলাম, কিন্তু আপনি যেহেতু বলছেন যে আপনার পরিবারকে যেহেতু ছেড়েই এসেছেন আপনি,
আপাতত আমরা এটা কোনোভাবেই চাই না যে তার বাবা মা ভাই বোনের কাছ থেকে তার সন্তান দূরে থাকুক, বরং আমরা চাই যে একটা দিনের অপেক্ষায় বা আশায় আমরা থাকি যে কোনো সময় সে সম্পর্কটা আবার রিবিল্ড হবে। কিন্তু এই সম্পর্কটাকে রিবিল্ড করতে গিয়ে অনেক বড় বড় মূল্য দিতে হোক, যে মূল্যের কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যাবে একটা নিরপেক্ষ জায়গা থেকে, সেটাও আমরা কখনোই চাইতে পারি না। তো আমরা বিশ্বাস করি যে সেই ব্যাপারগুলো আবার হয়তো সেটেল ডাউন হবে, কিন্তু ফাইনালি আপনি ডিসিশন নিয়েছেন যে সম্পর্কটা আবার শুরু করবেন। তো দুইজনে যেহেতু আপনারা চেয়েছেন, আমার মনে হয় না যে কোনো প্রতিবন্ধকতায় আপনাদের সামনে আর এসে দাঁড়াতে পারে। আমি কি কোনোভাবে আপনাদেরকে ইনফ্লুয়েন্স করলাম এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে, নাকি ভেতর থেকেই আপনাদের মনের ভেতর থেকে তাগিদটা সৃষ্টি হলো?
না, এটা আপনি বলছেন, এটা না,
আপনাদের মনের ভেতর থেকে তাগিদটা তৈরি হয়েছে।
আমরা দুইজনে,
এবং উষা আপনার ভেতর থেকে, নিজের ভেতর থেকে তাগিদটা তৈরি হয়েছে যে এই সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে হবে। আমরা অনুষ্ঠান শেষ মুহূর্তে চলে এসেছি বন্ধু।
আমি এখনো চাই যে সবাই ঠিক হয়ে যাক, আমার বাবা মা খুব খুশি থাকুক, আমার আত্মীয় স্বজন খুব খুশি থাকুক, ওর বাবা মা খুশি থাকুক,
সবাইকে ভালো রাখার যে আপনার দারুণ একটি নিয়ত বলবো সেটি পূরণ হোক। এটা তো অনেক দারুণ একটি চাওয়া মিঠু যে সবাই ভালো থাকুক। আপনাকে নিয়ে মানুষ তো এখন চায় সবাইকে নিয়ে আলাদা থাকতে, একান্নবর্তী ফ্যামিলিকে কোনোভাবে কেউ আর পারমিট করতেছে না। বিয়ে হওয়ার পরের দিন থেকে স্বপ্ন দেখছে কিভাবে আলাদা থাকা যায়। সেখানে আপনার বউ যদি এরকম স্বপ্ন দেখেই থাকে যে সবার মধ্যে একটা দারুণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, সেটা তো ভালো কিছু, দারুণ কিছু। এখন তো মানুষ এগুলো চিন্তাই করে না, সেটাই হোক সেটাই আমরাও আশা করি। বাট ফাইনালি আপনারা দুজন যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনারা পরস্পর একসাথে থাকবেন, সুখে দুঃখে আবার ভালোবাসায় একসাথে হাসবেন, এবং দারুণ করে আবার চিলকোঠার উপরেই বাড়ি ভাড়া নেবেন এবং ওই বৃষ্টিতে একসাথে ভিজবেন। আপনাদের নিজেদের সিদ্ধান্ত আমরা শিরোধার্য, সেইভাবে আপনাদের পৃথিবী আপনাদের জীবনে গিয়ে যাক। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে বন্ধু, শেষ মুহূর্তে কিছু টেক্সট কিছু ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব আজ।
This track was downloaded from fusionbd.com.
আমরা খুশি শুধু এতটুকু জেনে মিঠু এবং উষা যে প্রাণা ভালোবাসার বাংলাদেশ দারুণ একটি অনুভূতির সাক্ষী হয়ে থাকলো, দারুণ একটি দৃষ্টান্তের, দারুণ একটি ঘটনার আজকে আজকে সম্মুখ সাক্ষী হতে পারলো, যেখানে হারিয়ে যাওয়া একটি অনুভূতি আবার নতুন করে ফিরে এসেছে মিঠু এবং উষার হাত ধরে। আবার হারিয়ে যাওয়া বিচ্ছেদপূর্ণ এই কষ্টপূর্ণ এই সম্পর্কটা ভালোবাসায় রূপ নিয়েছে, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া, কি বলিস মেঘলা?
অবশ্যই,
আমার মনে হয় এটি জানিয়ে প্রচুর প্রচুর টেক্সট আসছে আমাদের এখানে, আমাদের বেশি বেশি করে টেক্সট এখন আমরা নিতে থাকবো আর ফোন কল নিব এবং বন্ধুদেরকে জানিয়ে দিব যে আমরা সত্যি ভালো আছি ফাইনালি।
এক্স্যাক্টলি, অনেক বন্ধুই টেক্সট করছেন আমাদেরকে এবং অবশ্যই ফোন করবেন আপনি, নাম্বারটা জানিয়ে দিচ্ছি 09611904904 এই নাম্বারটিতে আমাদেরকে ফোন করবেন এবং ফোন করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার রেডিওর ভলিউমটি কমানো থাকে। এবং আমাদের সাথে আছেন হাসান মাহমুদ, লিখেছেন যে গুরু আপনাকে অনেক থ্যাংকস এই ধরনের গল্প শোনানোর জন্য, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং চৈতি আছে আজিমপুর থেকে, অনামিকা আছেন ফরিদপুর থেকে, লিখেছেন গুরু কেন মেয়েরাই সবসময় বলির শিকার হবে। এবং আছেন আরিফ কুমিল্লা থেকে, লিখেছেন যে গুরু চোখের পানি আর ধরে রাখতে পারছি না, আপনি কাছে বসে কিভাবে সহ্য করছেন। রুবেল যুক্ত হয়েছেন মিরপুর থেকে, লিখেছেন মিঠু ভাইকে বলবো উষাকে নিয়ে আপনি সংসার শুরু করুন। এবং আছেন উজ্জ্বল গুলশান থেকে, লিখেছেন যে উষা আপুর স্টোরিটা অনেক কষ্টের এবং আপনারা আবার দুজন নতুন করে সংসার শুরু করুক এইটাই কামনা করেছেন। সুমনও যুক্ত হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, লিখেছেন যে যে বিনা কারণে তার প্রিয় মানুষকে ছেড়ে যায় তাকে এক কথায় কি বলে গুরু। ওকে,
আমরা প্রথম একটি ফোন কল নিতে যাচ্ছি।
এক্স্যাক্টলি, একটা ফোন কল আছে আমাদের।
হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আজকে আমাদের অতিথি বন্ধু আছেন দুইজন।
গুরু আমি রাজিম বলছি গাজীপুর থেকে।
জি রাজিম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পক্ষ থেকে কিছু বলার থাকলে প্লিজ বলুন। জি রাজিম, জি জি নাজিম, আপনাকে শুনতে পাচ্ছি।
আমার নাম হচ্ছে আবু রাজিন, আমি গুরু আজকের
অনুষ্ঠান। জি জি আপনাকে শুনতে পাচ্ছি, জি বলুন।
খুব কষ্ট পাইলাম আজকের এই অনুষ্ঠানে শুনে,
বাট ফাইনালি ওরা দুইজন
কথা বলার ইচ্ছা আমার অনেক অনেক দিন থেকে ইচ্ছা আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি খুব মানে চেষ্টা করেও পাই নাই।
জি ধন্যবাদ, আজ তো ফাইনালি কথা হলো এবং সত্যি ভালো লাগার শেষ পর্যন্ত যে তারা দুইজন নতুন করে আবার জীবন শুরু করতে যাচ্ছে। পরবর্তী ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি আজিমপুর থেকে সুমাইয়া বলছি।
জি সুমাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা দারুণ একটি দৃষ্টান্ত বা দারুণ একটি ঘটনার সাক্ষী আজ হতে পেরেছি, মিঠু এবং উষার হাত ধরে ওরা আবার নতুন করে সম্পর্ক শুরু করতে যাচ্ছে, কি বলবেন আপনি?
আমার এখানে অনেক কিছু বলার আছে। প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমি অনেক ট্রাই করেছি, আপনি যখন রেডিও আমার প্রোগ্রাম করতেন আমি কখনই কল পাইনি, সেজন্য আজকে আমি অনেক সুক্রিয়া, অনেক সুক্রিয়া আজকে আমি কলটা পেয়ে এখানে পেয়েছি। তারপর আপু এবং ভাইয়ার স্টোরি যে শুনলাম, আসলে গুরু আমাদের মেয়েদের কষ্ট বোঝানোর মতো ক্ষমতা আমরা পাই না। আপুর কষ্ট শুনে নিজের মানে নিজের হাতে সেরকম এক্সপিরিয়েন্স এখনো হয়নি, সে পর্যায়ে যায়নি, কিন্তু কষ্টটা বোঝার মতো মানে বোধ হয় ম্যাচিউরিটি এসেছে। আসলে গুরু আপু একটা কথা বলেছে যে সন্তানের লাশ বহন করা বাবা মার যেমন কষ্ট, সত্য কথা যে একটা ভালো গুড রিলেশন যখন সেপারেশনে চলে যায় সেটা বহন করা খুব কষ্ট গুরু।
জি
তো আমি বলতে চাই যে ভাইয়া যে কাজটি করেছেন অবশ্যই বাবা মাকে দরকার, অবশ্যই দরকার, কিন্তু আমাদের হাদিসে আছে যে বাবা মা হোক আর যেই ব্যক্তি হোক, ভুল সিদ্ধান্ত যদি আমি মনে করি যে আমি পুরোপুরি ম্যাচিউর কিন্তু আমার জ্ঞান বুদ্ধিতে মনে হচ্ছে যে সে আমাকে যে ডিসিশনটা দিচ্ছে এটা রং, সেটা অবশ্যই প্রথমত বুঝাতে হবে, বুঝাতে না পারলে সেটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ লাইফটা হচ্ছে আমার।
অবশ্যই, এবং এই কথা রেস ধরেই বলতে হয় সুমাইয়া যে সেক্ষেত্রে অবশ্যই বাবা মার প্রতি উহ শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না, কিন্তু বিনিময়ে তাদের কথা যে মেনে নিতে হবে তা না। যদি আপনার কাছে মনেই হয় যে জিনিসটা ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, তাহলে আপনি সেই কাজটি করবেন না, কারণ আপনার বিবেক স্রষ্টা বলে দিয়েছেন পৃথিবীতে সবচাইতে বড় আদালত। পরবর্তী ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি বলতেছিলাম রামপুরা থেকে, তন্ময়।
তন্ময়, জি আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আজকে আমাদের দুই অতিথি বন্ধু আছে, তারা ব্রেকআপে চলে গেছিল, সেপারেশন হয়েছিল, ফাইনালি আবার একসাথে সংসার করতে চাচ্ছে, কি বলবেন আপনি আপনার জায়গা থেকে? জি বলুন, আপনাকে শুনতে যাচ্ছি।
আসলে আমার জায়গা থেকে আমার এটুকু বলার আছে যে মিঠু ভাই যে এত বড় একটা ত্যাগ করছে, এই ত্যাগ করার পর যে সে আবার মেনে নিচ্ছে এটা অনেক কিছু। আর মিঠু ভাইয়ের কাছে আমি বলবো যে মিঠু ভাই যে নিয়ে আবার সুখে সংসার করুক। আপুকে বলবো, আপু তুমি অনেক কষ্ট পাইছো ঠিক আছে, কিন্তু আসলে পিতা মাতার বিভিন্ন প্রবলেম, এগুলো প্রবলেম ফেস করতে হয়, কিন্তু আপু আসলে তোমার জন্য অনেক কষ্ট লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে, আমি কি বুঝতে পারতেছি না, কিন্তু মিঠু ভাই এরপর থেকে আপু যেত যতটুকু কষ্ট পাইছে সে যেন জীবনে এই একটু বিন্দু পরিমাণ কষ্ট না পায়, তাহলে সবসময় অনেক
দেখেন কথাটা বলার সময় সাথে জনম জনমের সম্পর্কের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আপনার দায়িত্বটা কি হওয়া উচিত? ওনাকে অন্তত আশ্বস্ত করার জন্য আপনি কথা দিন যে আপনি এক যার্রা পরিমাণ কষ্ট তার জীবনে নিয়ে আসবেন না।
হ্যাঁ তন্ময় ভাইয়া ধন্যবাদ, আপনি যা বলছেন আসলে আমি
কথা দিচ্ছেন কিনা সেটা বলেন।
অবশ্যই কথা দিচ্ছি ভাইয়া, যে আমি যে ভুল করছিলাম এর তো মাশুল তো দিচ্ছি,
আপনি কষ্টের আর কোনো পুনরাবৃত্তি ঘটতে দিবেন না,
এখন আর কখনোই আমি ওকে কখনোই আর কষ্টে ফেলবো না, কোনোদিন কষ্ট দিব।
পরবর্তী ফোন কলে যাচ্ছি, আমরা পরবর্তী ফোন কলে যাওয়ার আগে কয়েকটা টেক্সট এই ফাঁকে।
এক্স্যাক্টলি, অনেক বন্ধুই টেক্সট পাঠিয়েছেন। আছেন আমার সাথে একজন বন্ধু, কিন্তু উনি নামটা লেখেননি, লিখেছেন যে আমি চাই ওনারা আবার এক হোক। উষা আপু, মিঠু ভাই আসলেই দুজন দুজনকে অনেক ভালোবাসেন, আপনারা আবার একসাথে সংসার শুরু করুন। এবং মিঠু ভাইকে
একটি ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি ভালো আছি। কে বলছেন, কোথেকে বলছেন?
আমি গাজীপুর থেকে বলছি, মোফাজ্জল।
হে মোফাজ্জল, কেমন আছেন? ভালো আছেন না?
ভালো গুরু।
জি বলুন।
আজকে যে মিঠু ভাইয়ের কথা, আপুর যে সবার কথা যে শুনলাম, ঠিক আছে?
জি জি।
এদের জীবনে বহুত কষ্ট হয়ে গেছে। এদের জীবনে এই তিন বছরে অনেক দূরত্ব এদের মধ্যে একটা ইয়ে হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। আমি দোয়া করি যাতে এরা দুজনে ভালোভাবে পরিবর্তিত সুখে সংসার করতে পারে, এবং ওদের বাবা মা এবং উভয় দুজনের ফ্যামিলিরা যাতে একই সাথে।
আমিন আমিন। মোফাজ্জল ভাই, যে কথা আপনি বলেছেন এরপর আর কথা চলে না, ভালো থাকবেন, সুখে থাকবেন আপনি। আমিন। আরো কিছু কয়েকটা টেক্সট নিয়ে নিই ফাঁকে।
রাইট, সমুদ্র বিপ্লব যুক্ত হয়েছেন, লিখেছেন সমুদ্র বিপ্লব, লিখেছেন মিঠু ভাই আপনি তো আচ্ছা হৈমন্তী গল্পের অপুর মতো, যে অপু ছিল তার বাবার হাতের পুতুল, এত বছর পর আবার বাস্তবে অপুর মতো একজনকে দেখতে হবে, আমি এটা ভাবতেই পারছি।
কে লিখেছে এই কথাটা?
সমুদ্র বিপ্লব।
ও সমুদ্র বিপ্লব, দারুণ লেখে তো,
খুবই সুন্দর লিখেছে। এন্ড রুহুল আমিন যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, লিখেছেন যে আমি খুবই মর্মাহত। ওকে, এন্ড ইমতিয়াজ আছেন ধানমন্ডি থেকে, লিখেছেন যে গুরু এটা আপনার সাথে অনেক বড় অন্যায়, ওকে গুরু এটা আপুর সাথে অনেক বড় অন্যায় করেছে, এখন তার উচিত আপুর কাছে মাফ চাওয়া এবং তাকে আগের ভালোবাসায় আগের ভালোবাসাটা ফিরিয়ে দেওয়া এবং সংসার শুরু করা। এবং মোহাম্মদ আতাউর রহমান যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, এই সেম কথাটি জানিয়েছেন। এবং আরো অনেক বন্ধু আছে।
আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেলাম, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, বিদায় চেয়ে নিচ্ছি মিঠু এবং উষার কাছ থেকে। অনেক কথা বলার ছিল উষা, অনেক কিছু জানানোর ছিল, সময়ের স্বল্পতা সবসময় সবকিছু হয়ে ওঠে না। শুধু আপনাদের দুইজনের দিকে তাকিয়ে অলরেডি আমি 15 মিনিট সময় অতিক্রান্ত, নির্দিষ্ট সময় থেকে 15 মিনিট সময় বেশি নিয়েছি। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, যে যেখানে আছেন দেশের বাইরে এবং দেশের ভেতরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর মুসলমানদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান, বড় একটি ধর্মীয় অনুষ্ঠান সমাগত, এবং তার আগে পরীক্ষা দেওয়ার সময় সমাগত। আপনারা জানেন যে রমজানুল মোবারক একেবারেই সন্নিকটবর্তী, সেই প্রস্তুতি আমরা এখন থেকে নেওয়া শুরু করি, যাতে করে রমজানের যে ত্যাগ এবং তিতিক্ষার যে শিক্ষা সেটা সত্যিকার অর্থে আমরা নিতে পারি, কি শারীরিক অর্থে না মানসিক অর্থেও সেই ত্যাগ তিতিক্ষাটা নিতে পারি, যাতে করে সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখে সমস্ত ন্যায়ের সাথে, সমস্ত ভালোর সাথে আমরা থাকতে পারি এবং সমস্ত খারাপের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। সেই শক্তি, মানসিক এবং শারীরিক সক্ষমতা আমাদের মধ্যে তৈরি হোক, এটাই ব্রত হোক একটাই আমাদের আপকামিং রমজানুল মোবারকের। এবং সবাই মিলে যারা সক্ষম এবং ইসলাম ধর্ম অনুসারী যারা আছেন, তারা শরিক হই এই মহান মহান এই উপাসনার মধ্য দিয়ে। এবং ফাইনালি ঈদও চলে আসবে এ হাত ধরে, সেই ঈদটা সত্যিকার অর্থে ভালো লাগার ঈদে পরিণত হোক সবার জন্য। অনুষ্ঠান শেষ মুহূর্তে শুধু মিঠুর পক্ষ থেকে একটি কথাই বলার আছে। মিঠু, অনেক উচ্চ বাচ্চ বা অনেক সিদ্ধান্তটা যদিও আপনাদের, কেউ আপনাদেরকে প্ররোচিত করেনি, সিদ্ধান্তটা আপনার এবং উষার, আপনারাই ফাইনালি সিদ্ধান্ত নিয়েছেন যে আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করবেন, নতুন করে পথ চলা শুরু করবেন। কিন্তু আপনাকে আমার একটি কথা বলার আছে, সেটি হচ্ছে অনেক উচ্চ বাচ্চ, অনেক হয়তো কথা চলে এসেছে সব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আপনি কেন এরকম সিদ্ধান্ত নিলেন, কিন্তু একটি জায়গাতে আপনাকে আমি আপনার ব্যাপারে আমি কিছুটা হলেও নমনীয়, সেটি হচ্ছে যে বাবা মা ভাই বোন এমনই এক মানে একটি সত্তার এমনই একটি অবিচ্ছেদ্য অংশ বিশেষ, যা আমরা অনেক সময় অন্যায় বুঝলেও অন্যায় দেখলেও সেসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি না, সেসব ব্যাপারে কেমন যেন একটু নিরঙ্কুশ হয়ে যায়। সেটি কি অন্যায়, সেটি কি দোষের? যতটুকু অন্যায় বা দোষের না, তার চাইতে বড় হচ্ছে অসহায়ত্বের। সেই অসহায়ের জায়গা দিয়ে আপনি গেছেন, আমি বুঝি যে সেটি কত বেশি কষ্টের। একটি তরোয়ালের আঘাত করেছে উষাকে প্রতি মুহূর্তে, সেটি হচ্ছে তার স্বামী তাকে ছেড়ে গেছে, কিন্তু আপনি আঘাত প্রাপ্ত হয়েছেন দুই দিক থেকে। একদিকে তরোয়ালের আঘাত, যেখানে আপনার প্রিয়তম মানুষটি আপনার সাথে নাই, আপনাকে ছেড়ে চলে গেছে। অন্যদিকে আরেকটি তরোয়ালের আঘাত, যে আপনার বাবা বা আপনার মা, যার সাথে অনেক অনেক সম্পর্ক, অনেক অনেক স্মৃতি, অনেক অনেক ভালো লাগা, আপনার ভাই বোন যাদের সাথে দারুণ দারুণ মুহূর্ত আছে, তাদেরকে আপনাকে ছেড়ে আসতে হচ্ছে। আপনি যেভাবেই চিন্তা করুন না কেন, দুই দিক দিয়েই আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি হচ্ছে অনেক বেশি অসহায়ত্বের। আমার মনে হয় উষা এই জিনিসটি আরো কাছ থেকে অনুভব করবে, আরো দারুণ ভাবে এই জিনিসটি বুঝবে। তাহলে আমার মনে হয় আপনারা আনুষ্ঠানিকভাবে উষার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ আপনি কোনো অন্যায় কিছু করতে যাননি।
না, আমি তারপর অনেক ক্ষমা চাইছি। আমি
ক্ষমা চেয়েছেন, কিন্তু আমার মনে হয় সেই জায়গাতে ক্ষমা চাওয়ার আর প্রয়োজন পড়বে না, কারণ অনেক অনেকটা স্বেচ্ছাচারিতার কারণে না, কোনো কোনো মাস্তির জন্য না, কোন রকমের নিজের কোন রিপুট তাড়না চরিতার্থ করার জন্য না, নিজের জীবনের এখন যেমন স্বাদ বদলানোর জন্য মানুষ সব কিছু করে, এসব কিছুর জন্য না, বরং অসহায়ত্বের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। এটি এটি অনেক বেশি কষ্টের। দুই দিক থেকে দারুণভাবে নিদারুণভাবে আপনি ক্ষতবিক্ষত হয়েছেন। আপনার কুলিটা যাটা একেবারে ঝাড়ঝাড়া করে দিয়েছে এই বাবা মার অনুপস্থিতি এবং সবচেয়ে প্রিয়তমায় মানুষটি উষার অনুপস্থিতি। এর জন্য আপনার প্রতি আমার অবশ্যই কিছুটা নমনীয়তা অবশ্যই আছে। সর্বোপরি ভালোবাসা, ভালো থাকুন।
খারাপ ব্যবহার করি, কারণ আমার আসলে কোনো কিছু ভালো লাগে না।
ক্ষমা চেয়ে নিন আমাদের স্টুডিও থেকে।
আমি ইচ্ছা করে করি না।
আপনি ক্ষমা চেয়ে নিন তাদের কাছে। সবকিছুর ঘটনা তো সূত্রপাত এখান থেকে। মিঠু, এই সুযোগটি কাজে লাগান।
আমি আমার বাবা মার কাছে আসলে সামনাসামনি ওনাদের কাছে আমি ক্ষমা চাইছি, অনেক কিছু করছি ওনাদের।
আমি উষার বাবা মার কথা বলছি।
ওনাদেরও বলার আছে আমার, যে ওনাদের সাথে যা আমি আচরণ করছি, যা কিছু করছি, এর জন্য ক্ষমা চাই। আমি সামনাসামনিও বলছি এবং এখানেও বলতে চাই,
এবং আমার বিশ্বাস যে তারা বুঝবেন যে আসলে উষা মন থেকে কি পরিমাণ ভালোবাসেন, বারংবার বাবার কথা বলছিলেন তিনি।
এটি আসলে সত্যি কথা যে আমার আব্বুর মতো, মানে আমার আম্মু আমাকে বোঝে না গুরু, সত্যি যে আমি রাতের পর রাত কান্নাকাটি করছি, যে আমার আব্বু এসে আমার সাথে কান্নাকাটি করছে। আমি গুরু, আমার কারণে আমার আব্বু এত কষ্ট পাইছে। আমার আব্বু অনেক অসহায় একটা মানুষ, নিরীহ একটা মানুষ। সবচেয়ে খারাপ লাগে গুরু, আমার কারণে হয়তো আত্মীয় স্বজনের কাছে সে মাথা উঁচু করে কথা বলতে পারে না।
এখন থেকে পারবে উষা, এখন থেকে পারবে। অনেক মাথা নিচু করার কারণ তৈরি করে দিয়েছিলেন মিঠু, চেষ্টা করুন এখন থেকে শুধুই যেন গর্বে মাথা উঁচু করে বাড়তে পারে। এবং এত বেশি পরিশ্রম করুন, এত বেশি কষ্ট করুন, এত বেশি করে নিজেকে প্রতিষ্ঠা করুন, যাতে করে আর দীর্ঘ নিঃশ্বাস আর কান্না এই মানুষটি চোখে না আসে। সে যেন গর্বের সাথেই বলতে পারে, এ মিঠু আমার স্বামী, আমার প্রিয়তম মানুষ, আমার ভালোবাসার ধন। এই অপেক্ষায় স্বপ্নে বিভোর থাকলাম আমি গুরু এতেশাম। আজ শেষ করতে যাচ্ছি বন্ধু, সামনের সপ্তাহে আবার দেখা হবে। সবাই ভালো লাগা নিয়ে থাকুন, ভালোবাসা নিয়ে থাকুন, ভালোবাসায় আবিষ্ট থাকুন। আর বৈবাহিকে যে সম্পর্ক, এটি একটি প্রাতিষ্ঠানিক রিলেশনশিপ, এটিকে ঠুনকোভাবে দেখার কোনো সুযোগ নাই বন্ধু। সামান্যতম কোনো দুর্বলতা, কোনো রকমের নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এটি যেন আমাদের সম্পর্কটাকে নষ্ট না করে দেয়। এবং একটু বেশি ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, সবাই সবার জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে ছাড় দেওয়া উচিত, যেন দুই পরিবারের সাথে আমরা সেই চেকেন ব্যালেন্সটা করতে পারি। কেউ যেন নিজের পরিবারকে আরেকটা পরিবারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় রত না হই, এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যস্ত না হয়ে পড়ি। ফাইনালি সবকিছুর ঊর্ধ্বে রাখি আমাদের নিজেদের সংসারটাকে, সেটি যেন অক্ষত থাকে, সেটি যেন ভালো থাকে। কারণ সেই সংসারের হাত ধরে যে মানুষটি আসবে পৃথিবীতে, তার নাম বাংলাদেশ, তার নাম ভালোবাসা, তার নাম আমার প্রাণের দেশ, আমার ভালোবাসার দেশ, ভালোবাসার বাংলাদেশ।
আপনারা শুনছিলেন এতক্ষণ প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ, আর শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। এতক্ষণ শুনছিলেন মিঠু ভাই এবং উষা আপুর কাহিনী। এবং একজন বন্ধু লিখেছেন ফেসবুকে যে এই কাহিনীর পুনরাবৃত্তি আমরা আর চাই না, আসলেই চাই না, এরকম এরকম কাহিনী অন্যায় অবিচার কোনো কিছুই আমরা আর চাই না, কখনোই চাই না। আর বন্ধু যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, শুনছিলেন, যুক্ত হয়েছিলেন এসএমএস এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে দূর দূরান্ত থেকে শুনেছেন, দেশের বাইরে থেকে শুনেছেন, আমি জানি, আমরা জানি, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/dhakafm90.4, এই পেজটিতে আপনি যে কোনো সময় এসে লাইক দিতে পারেন, সব সময় এটি উন্মুক্ত আপনারই জন্য এবং ঢাকা এফএম 90.4 24/7 উন্মুক্ত আপনারই জন্য। তাই সব সময় শুনতে থাকুন, সংযুক্ত থাকুন এবং এই পেজটিতে লাইক করুন, এবং ইচ্ছে করলে আপনি এই পোস্টটিতে এসে এখনো লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং যেসব বন্ধুরা আজকে প্রোগ্রামটি মিস করেছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনি আমাদের আজকের এই প্রোগ্রামটি ডাউনলোড করে শুনতে পারবেন, আমাদের একটি ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান তার জীবনের কথা, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি আমাদের অফিসে এসেও ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1। এবং আমাদের প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের টিম আপনাকে খুঁজে নেবে এবং আপনাকে ফোন করবে। ওকে, অ্যান্ড চলে যাব বন্ধু, অনেক অনেক ভালো থাকবেন এটাই অবশ্যই প্রত্যাশা। এবং এই মুহূর্তে ইতি নয়, বিরতি টানছি কিছুটা দিনের জন্য, কিছু দিনের জন্য, আর চলে তো যাচ্ছি ফিরে আসার জন্য, তাই না? সো অনেক অনেক ভালো থাকবেন। আর এই তো বেজে গেছে বিদায় ঘন্টা, সো ভালো করেই বলে দিচ্ছে যে আমাকে এখন চলে যেতে হবে, সো টেক কেয়ার।
This track was downloaded from FusionBD.com.